This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। যাহা বলিব সত্য বলিব এমন একটি অনুষ্ঠান যেখানে এসে মানুষ তার নিজের জীবনের অপরাধ এবং ভুলগুলো লাখো মানুষের সামনে স্বীকার করে। এই অর্থে যে তার মতো করে ভুল এবং অপরাধ সমাজের আর কোনো মানুষ যেন কখনো না করে। আমরা যাহা বলিব সত্য বলিবতে দেখাই একজন অপরাধী কিভাবে অপরাধী হয়ে ওঠেন, কি অপরাধ তিনি করেন এবং অপরাধের প্রায়শ্চিত্ত বা শাস্তি তিনি জীবনে কি ভোগ করে থাকেন। আজকে কার জীবনে এই চালচিত্র উঠে আসবে তাকে জানার আগে আপনাকে বলতে চাই, অনুষ্ঠানে বরাবরের মতোই থাকছে এসএমএস পোল, একই সাথে থাকছে এক্সপার্ট প্যানেল থেকে একজন বিশেষজ্ঞ যিনি পুরো অনুষ্ঠানটি শুনে তার মূল্যবান বিশ্লেষণ ধর্মী মতামত অনুষ্ঠান শেষে প্রদান করবেন এবং একই সাথে থাকবে আপনার এই অনুষ্ঠানে ভিন্নভাবে অংশগ্রহণ করার সুযোগ। প্রথমে আমরা চলুন আর জি সুমনের কাছ থেকে জেনে নেই কে রয়েছে আজকে আমাদের সাথে।
যাহা বলিব সত্য বলিব।
যাহা বলিব সত্য বলিবর মঞ্চে আজ সত্যের আসনে উপস্থিত হয়েছেন জুয়েল। পরিবারের বড় ছেলে তিনি। ছোটবেলায় স্বপ্ন দেখতেন বড় হয়ে ব্যবসায়ী হবেন। পারিবারিক অসচ্ছলতা বাধা হয়ে দাঁড়ায়, তাই নিতান্তই 13 বছর বয়সে নেমে পড়েন কাজে, যেখানে স্বপ্ন সাজানো থেকে জীবনের মৌলিক চাহিদা মেটানোই বড় দায় হয়ে পড়ে। ব্যক্তিগত জীবনে খুব বেশি মিশুক হওয়ায় অনেক বন্ধু বান্ধব তার কথা বরাবরই একটু বেশি বলেন, অকপটে স্বীকারোক্তি। তবে বাদবাকি জীবনটা একটু অন্যরকম, অপরাধ অনেক, তার শাস্তিও পেয়েছেন হাতে নাতে, বুঝেছেন ভালো থাকার মূল্য, এখন শুধু দোয়াই চান। বিবেকের তাড়নার যন্ত্রণা অন্যদের বোঝাতে আজ সত্যের মঞ্চে হাজির হয়েছেন তিনি। তার জীবনের বাকি ইতিহাস শুনতে ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, জুয়েল রয়েছে আজকে আমাদের সাথে। জুয়েলের জীবনের অপ্রিয় সত্যে আমরা যেতে চাই, তবে তার আগে জুয়েলকে আমি যে প্রশ্নটা করব, যে এরকম অনুষ্ঠানে যারা আসেন তাদের বিবেক বোধের জায়গাটা থেকে তারা এখানে আসেন এবং বিবেক বোধ জাগ্রত হয় বলেই তারা এখানে আসেন, আপনার বিবেকটি জাগানোর কাজ কে করেছে?
আমার বিবেকটি জাগানোর কাজ করেছে মূলত আমার ছেলে এবং ওয়াইফ। এদের অসুস্থতা এবং দুঃখ কষ্ট দেখে আমার হয়তো বিবেকে সবকিছু নাড়া দিছে যে না, আমার অপরাধের জন্য আজ এদের উপর দিয়ে আমার শাস্তিটা হচ্ছে।
এটা আপনি বিলিভ করেন, তাই তো?
জি।
ওকে প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে বিবেক তার কিভাবে জেগেছে এবং আমরা শুরু করতে চাই যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। শুরু করুন।
স্কুল জীবন, আমার বড় বোন 5-এ, আমি 2-এ, আমি 3-তে, বড় বোন 6-এ উঠছে, 6-এ উঠার পর বড় বোনের বিয়ে হয়ে যায়।
ওকে।
স্কুল চলতেছে ভালো, খেলাধুলা, দুষ্টুমি, সবার সাথে ঝগড়াঝাড়ি করতেছি, দুষ্টু টাইপ ছিলাম তো, তাই বাবার শক্তিশালী এবং আমার চাষা ছিল একটু সাহসী, এদের ব্যাকগ্রাউন্ড ধরে আমি মনে করি যে আমার ব্রেকে ঠেরা দেবে, আমি যাই দুষ্টুমি করি কোনো প্রবলেম হবে না। এই কারণে জায়ের এই মাস দূর করি মনে করেন আমার স্যারের কাছে বিচার যাইলে স্যার কোনো বিচার করে না, কারণ স্যার বিচার করে না, কারণ যদি বাবা কিছু বলে এইভাবে দিনের বেলা আমার খুঁজা পায় না, না পাওয়াতে রাত্রে যখন খাইতে যায় তখন আমার ধরে, ধরার পরে ইমুখের মুখের মারসাস, হ্যাঁ মারছি, কিল্লে মারলি, এই কারণে মারছি, কারণ ছাড়াই আমার মাস দূর করতো ইচ্ছে মতো মারতো, হয়তো মনে হয় লাইফে কারো বাবার হাতে এই মায়ের নিজেরা খায় নাই যে মেরে আমি খাইছি, তারপর এমন করতে করতে সিক্সে ভর্তি হলাম, তখন আমি ছোট ছয় বছর থেকে স্কুল শুরু করছি, সিক্সে ভর্তি হওয়ার প্রথম শ্রমিক পরীক্ষা দেওয়ার পরে প্রথম রমজানের দিন আমার দুলাভাই বলছে যে আমার আপু আবার এই বাড়িতে ছিল, বলছে যে এখানে নিয়ে আসো, রমজান মাস তো তোমার স্কুল বন্ধ আমাকে হাইলে একটা মাস আমার সাথে থাকো একা দোকানদারি করে, আমি বললাম যে ঠিক আছে থাকি, করতে করতে পরে রমজান মাস শেষ বাড়িতে আসবো, বলতেছে যে দুই দিন পরে যাও আমরা একসাথে যাবো, তারপরে একসাথে গেলাম, পরে বলছি যে আমি আল্লাহ আবার করতাম না, আমি দিলের সাথে কাজ করবো, তার মধ্যে দারিদ্রতা বেশি ছিল আমাদের, দারিদ্রতার ফাঁকে ভাবলাম যে হয়তো লেখাপড়া জীবনে ভবিষ্যৎ শেষ করতে পারতাম না, তার চেয়ে ভালো কাশি, কাশিহার মধ্যে দিলের সাথে এক বছর এক মাস হাতের কাজই করলাম, মেশিন লাগল পাইনি, এক বছর এক মাস পরে বাড়িতে এসে আবার রমজানি দাও আসার পরে দিলাভাই আট দিনের দিনে খবর দিছে যে তুমি তাড়াতাড়ি আসো, ওই দিন রাইতে দেখি মামি বিরাট অসুস্থ, অসুস্থ হওয়ার পরে মামি মারা গেল, আবার পাঁচ দিনের দিনে দোকান খোলা হয়েছে, কাজ করতেছে, এমন করতে করতে আরো এক বছর চলতেছে, এই লাস্ট বছর যখন আমার বয়স 14 তখন বন্ধু বান্ধবের সাথে একটু চলাফেরাটা বেশি, তো আমার সাথে পরে ঢুকছে দুজন লোক কাজ শিখতেছে, দুষ্টমি টাইপের ছিলাম তো বেশি দুষ্টমি করি, তারপরে দিলাভাইরা বলতেছে আমরা যখন তিনজন হয়েছি একসাথে তাহলে একসাথে দোকানেই থাকি, এমনি পাহারা টাহারা দেয় সপ্তাহে 15 দিন একটা পাহারা ওরা, তো একজনের বোতল তিনজনে দিই, তো রাত্রে গ্যান্ডারি এটা সেটা পেপে ডায়াবেটি চুরি টুরি করি, কারণ তিন নম্বর যে ঢুকছে আবার একটু এই লেভেলের ছিল, আমার চেয়ে একটু বড় ছিল, চুরি টুরি আসি গাইতেছে, ফুটবল খেলতেছি জোসনা রাত্রে, তেমনি হঠাৎ করে এক নেশা টেশা করে জুয়া খেলা, এমন ধরনের একটা লোক একটু নেতাগিরি বল মারছে আমার বন্ধু আলাউদ্দিন, অনেক করছে বলটা মারার পর ওর শরীরে লাগছে, তখন বাজারে ইত্র 10টা, তো বলতেছে যে কিরে বলটা মারছে কে, পরে বলতেছে কাকা আমি মারছি বলটা, আমার আলাউদ্দিনে বলতেছে, পরে কয় দিকে গেছে, যাওয়ার পরে জোরে একটা থাপ্পড়, থাপ্পড় দেওয়ার পরে অবাক হইলাম কিরে থাপ্পড় মারলো কে, ঠিক আছে তো আমরা যখন ছোট ছোট কিছু বলি নাই, যাক সে এখন জায়গা পরে বুঝবো, পরে আমরা তিনজন একসাথে যুক্তি করলাম যে দেখো আমাদের কাছে তো মুখোশ বানাইতে এমন কিছু লোক আসে যাদের কাছে অস্ত্র টস্ত্র পাওয়া যায়, পরে আমি তোমরা যদি রাজি থাও তাহলে আমি একটা কিছু করতে পারি, কারণ আমার ছোট থেকে শখ যে আমি বড় ধরনের একটা কিছু হব, যাতে এক নামে চিনে সন্ত্রাসী জগতে, এমন একটা শখ ছিল, তখন বলছে যে হ্যাঁ আমি তোমাদের সাথে রাজি আছি, প্রতিশোধ নেব, প্রতিশোধ নিলে ওর দিকে ফলো করো কোন দিকে আসা যায় বেশি, পরে আমরা এক সপ্তাহ ফলো করলাম যে কোন দিকে রাত্রে চলাফেরা বেশি, জুয়া খেলে, জুয়া খেললে প্রায় 12টা 1টা বাজে বাড়ি ফিরে,
ওই ছেলেটা,
ওই ছেলেটা, তারপর এভাবে আমরা সবকিছু ইয়া করার পরে বড় ভাইরা বললাম যে ভাই সবকিছু তো আপনি আমার সাথে শেয়ার করেন, সবকিছু বানায় নেন, তা আমার একটা কাজ করতে হবে, কি কাজ, যে আমি একটা মেশিন চাই, মেশিনটা দিতে হবে, ওরা কয় মেশিন তো চালাইতে পারতো না, তখন বলছি যে ভাই শিখাইতে হবো এই বিসি যে জিনিসটা কার্টুস, বলছি যে তাহলে আমি বলছি যে কার্টুসের দাম আমি দেবো, তখনই ছিল এই 2000 সালে কার্টুসের দাম প্রায় 200 টাকা, তারপর বললাম যে কয় ঠিক আছে তাহলে এখানে তো আর ফায়ার করা সম্ভব না, কিভাবে খোলে কিভাবে ইয়া করে সম্পূর্ণ শিখানোর পরে, আমগো এখান থেকে অনেক দূরে একটা মাঠ আছে, মাঠের মধ্যে নিরিবিলি নদীর ধার, ওইখানে যাই বৈশাখ সবকিছু ইয়া করার পরে ওই জিনিসটা আমারই ফায়ার করতে হবো, এই দায়িত্বটা আমার তিনজনের ভিতরে, তখন আমি শিখাই দিল এভাবে এভাবে তুমি ইয়া করো, পরে অনেক কিরমিরা আসছিলাম সারা, পরে ফায়ার হয়েছিল, ফায়ার হওয়ার পরে মনে করেন এমন আওয়াজ হয়েছে যে বিকট শব্দ হয়েছে, বিকট শব্দ হওয়ার পরে ভাবলাম যে আমার নিজের উপরে নিয়ে পড়ে, কারণ শুনতাম যে এগুলো চালাইতে গেলে নিজেরও ক্ষতি হয়, তখন যেমন সাহসটা, তারপর দেখেছি যে হ্যাঁ ভাই আমি পারবো, তো বলতেছে হ্যাঁ তুমি পারবা, তাই যখন আমরা ডেট করলাম যে শনিবার রাত্রে ওর শেষ করে দিব, একবারে শেষ করে দিব,
টার্গেট কি ছিল, মেরে ফেলবো,
মেরে ফেলবো, একবারে মেরে ফেলবো, তারপর আমরা ওইখানে যাই যেখানে আমরা ক্যাম্প করছি, যে এখান থেকে সবকিছু শেষ করে দেব, আর ওদের হাতে দুইজনের হাতে দুইটা ছুরি, আমার হাতে পিস্তল, তারপরে গেলাম, যাওয়ার পরে আমার হাতে পিস্তল, ভাবছি যে এদের দুইজন দুই হাতে ধরে রাখবো, বা ছবির মতো ঠেক দিয়ে মাথায় গুলিটা করবো, প্রায় 11টা বাজে হয় আসার টাইম, 12টা 11:30, ওই মুহূর্তে আলাউদ্দিন যে বন্ধুটা থাপ্পড় খাইছে, ওই কইতেছে না দোষ আমার তো বাপ নাই মা আছে, এর মাল্য দেয়ার জীবন ইতিমধ্যে তখন আমার মতো কষ্ট করবো। পরে চিন্তা করলাম আরে এতো এখন ভালো মানুষ দেখাইতেছে, তো এর দ্বারাই তো আমার ক্ষতি। তো এই অলি যে বন্ধুটা ওর গেলাম ধরে রে, ওরে ধরছি যে তোর দিয়ে সবকিছু ফাঁস হয়ে যাবো ঘটনা তোর মেরে। ওরে মারতেছে মারতেছে হয়তো আমার দোষ একবারে মারিস না, তবে তোর সাথে হার লাগিয়া ঠিক আছে আর একটা আঘাত দিল করে যাবো। পরে বললাম ঠিক আছে তাহলে এসো কিরবি তুই খালি খারাপ থাকবি, আমরা দুজনে খুব দিম। পরে আমি কেছি তোর দ্বারা সম্ভব না, তুই লগে থাকবি, উলির হাতের ছুরিটা আমি নিলাম। আমরা লুকাই রইলাম, পরে যাইতেছে যখন দেখি নাম কাছ থেকে আট দশ কাক আগে গেছে, তখনই দেউর দেয়া ধমকেরে গিয়া মারলাম পিছন দিয়ে দুইজনে একসাথে মারার পরে ওই চিৎকার দিছে। তা আমাদের ছুরি দেওয়া পিছনে খুব মারলাম, তারপর বড় করে চিৎকার করছে মাগো করে। তারপর আমরা আমাদের মুখোশ করা আমরা দৌড়াইয়া, আমাদের তো জানা আছে সবকিছু আগে রেডি, কোন দিক দিয়ে দোকানে ঢুকতে পারবো, ওই দিক দিয়ে নিচে দিয়ে পাহারাদার আছে ওই ওখানে যাইতে যেতে আমরা ওই দিক দিয়ে পিছন দিয়া বাজার দিয়ে আয়া দোকানে ঢুকলো। দোকানে ঢুকে এমন একটা বান ধরছি যেমন ঘুমাতে উঠছে, চিৎকার শুনে গেলাম কিছে কিছে শহীদ রিয়া কারা জানি কবাইছে ডাকাইতার। তা আমাদের দৌড়া সম্পূর্ণ জানা, পরে আমরা গালাগালি করতেছি এমন হারামি কে এমন কাম করলো, তিনটা সাইডে জিফুত এর কি অবস্থা, কুমিল্লা সদর হাসপাতালে নেওয়ার পরে আমাদের কথা হলো বাস উকমো রকিটা আমাদের ব্যাপার না, তারা সন্দেহমূলক ভাবে কিছু মামলা দিছে ওইখানের লোক দিয়ে। তা আমরা ছোট মনে আর আমার খুব ভালো জানতো, তা আমি যে আবার ওই বড় ভাইদের সাথে জড়িত এটা এরা জানতো না। পরে আমি পিস্তলটা ফেরত দিব,
পিস্তলটা ব্যবহার করলেন না কেন?
পিস্তলটা ব্যবহার করলে একবারে মারা যাইব।
ওকে, তার মানে ওখান থেকে ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন?
জি, ওই যে আলাউদ্দিনের কারণে যে এক পয়সা আমার বাপ নাই, এর মারলে দার জিফত তো এতিমে যাইব। পরে কইলাম যে এখন জড়িত, এখন কিন্তু কেউ মুখ খুলিস না। তা আমার প্ল্যান হলো আমি বড় ধরনের বড় ভাইয়ের লোক জড়িত থাক, এই দুজন থাক আর না থাক এভাবে চলতেছি। আমার যে বন্ধুটা বললি আমি একসাথে ওই ছেলেটা গেছাগা কাজ শিখবো না, তারপর মনে করেন হঠাৎ তখন আমি ছোট আমার তুলনা আমার বন্ধুটা একটু বড়, দুইটা মেয়ে একসাথে কাস্টমার হিসেবে দোকানে আসতাম। আসার পরে আসে যায় এমন করে তিন দিন আসার পরে দোষ এই মেয়েটা তোমার পছন্দ হয়েছে।
ওকে,
আমি কিলো পছন্দ হইলে অফার দেও, আমার দ্বারা তো সম্ভব না। ওই আবার মেয়ের লোক কথা হইতে পারতাম, আমি আবার মেয়েদের সাথে মানে সবসময় একটু বেশি কথা হইতাম। পরে কইতেছে তুমি কইতে, পরের দিন দোকানে আসছে আবার পরে কইছি যে আমি নামটা বলি আসে যে তোমার সাথে আমার কথা আছে, এই তুমি বাড়ির ধারায় কথা খুব কোন সময় কইছি যে কালকে দুইটা, একটা বাজে বাসায় আসি খাওয়া দাওয়া করে দুইটা বাজে যাই, যাওয়ার পরে আবার ওই মেয়েটা হাজির। পরে জিজ্ঞেস করলাম যে এদিকে আইসে, আর পরে কইতেছে যে কি করবেন, কিন্তু একটা কথা কম আবার নাকি রাগ করো, না রাগ করতাম না কম কি করবেন, আমি কিছুটা বুঝছি আমি কি কম কেমন করতাম, তুমি জানো কেমনে কাহা মুখ দেখলে গেতে মেয়েটা বললে খাওয়া করতো অল্প, আমি কে কাল লেগে জানো, তো জানি আমি কাল লেগা কয় আপনার লেগে আমি না, আমি নাম ডাক সুযোগ দেও অন্য কেউ লেগে এলে স্যামসামি করেন নাই দালালি করেন। দালালি তোর এখন চিন্তা করলাম যদি কয় না তুমি আমার লোক করতেই আপনার থেকে তুমি না করলে কয় না করলে কি করতে পারি এটা দেখো তুমি। ওরা আমি দেখো আমি কাজ শিখতেছি, এখন তো আমার প্রেমের বয়স না বা বিয়ে করতাম না, তো শুধু শুধু এটা করে লাভ কি, পরে কয় এটা আমি জানি না অফার যেহেতু দিছো করতে। পরে বন্ধুরা কইলাম দোষ ওকে গেছে তোর লোকই, এরে কইছে এইভাবে তোর লোক আর হ্যাঁ আমি রাজি হয়েছি যে নাই তো আমার ক্ষতি করবো বদনাম সরাই দিব দুলার কাছে বিচার দেবো। এরপরে এইভাবে চলতে চলতে ঈদ এলো, তো ঈদ এলে তো প্রেম করলে স্বাভাবিক ঈদ কার্ড এটা সেটা দেয়, তখন আমাদের হাতে টাকা নেই, তখন আমি বললাম আসো আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই তোমার কিছু দেওয়ার মতো, এক কাজ করো কালকে দুপুরে একটা যাইতে আবার গাছের নিচে আছে গাছের ওইখানে কিছু দেওয়ার মতো তুমি নিও। তা আমি করছি আমি জানি এটা বলি জানে না, তা আসার পথে রাত্রে নয়টা বাজে ওইখানে গেলাম গিয়ে দেখি ঠিকই একটা ঈদ কার্ড, ঈদ কার্ডটা খোলার পরে সেটি চারশো টাকা, টাকাটা আমার পকেটে ঢুকাইছি আর বন্ধুর কাছে দোস্ত তোর এটা দিছে আর একটা ছবি দিছে এটা তোর লিগে, এখন তুইও তো একটা ঈদ কার্ড দিতে হ্যাঁ আমি তুম হ্যাঁ। আবার মোটামুটি পয়সা খারাপ ছিল না আর বাপ মাত্র টাকা আনতো, তারপরে হ্যাঁ একশো বিশ টাকা দিয়ে ঈদ কার্ড কিনা দিছে আবার আমি দিতে হইতাছে, এর লোক আর আয়সার লোক কোনো কথা নেই, তা আয়সা জানে আমি দিছি আর হ্যাঁ জানে হ্যাঁ দিছে। পরে আমার চিন্তা হইলে এখান থেকে যাইতে, পরে দুলাভাইয়ের একটা দুর্ঘটনা হইলো। তুই
দুর্ঘটনা মানে কি ধরনের দুর্ঘটনা?
একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক যাইতে হবে তোমার কোথায় আমাদের দেশ জায়গা কিনা ঘর বাড়ি বানাইতে হবো, পরে ওইখানে তো আর মেয়ে যাইতাম আব্বুর পেলা নাই লড়িটা, পড়া কইছে ঠিক আছে। তখন আব্বু যা কয় তাই শোনে, তুই দোকান এক জায়গা তার এক জায়গায় আনছে, ওইখানে কাজ করতেছি, মেয়েটা ওইখানেও যাইতেছে আয়েশা যে মেয়েটা। এমনি শুনতে শুনতে মোটামুটি আব্বার কানে জিনিসটা গেছে। যাওয়ার পরে একদিন মেয়েটা আইসে, আব্বা তখনই দোকান আইসে, এই মেয়ে তোর নাম কি? আয়েশা। এন কি? কাপড় বানাইতে আনছে। কাপড় বানানোর জায়গা নাই, আমি সবকিছু জানি। জানলে আমি আরো লেগেছে যে আজকে শেষ হবে, কারণ আব্বা যে রাগের রাগ হয়তো মেরেই লেগে। পরে আমার শাশু আইসে, মেয়েটার কাছে আর কোনোদিন যেন না দেখি। পরে কয়েছে ঠিক আছে আর আইতাম। তারপর আমরা একদম চুপ করে গার্নিশা করে রাখছি, তো এখান থেকে ছবি টবি দিয়ে দুষ্টমি করে এমন করে আস্তে আস্তে আমার কাজ শিখা কমপ্লিট। তো বন্ধুটা এখান থেকে আসে, তো দুলা ভাই আমগো এখানে গিয়া বাড়ি করলো, বাড়ি করার পরে ওই বাড়ি বিক্রি করে দিছে আর বাইরের কাছে। মেয়েটাকে আমি ওইখানে যাবো না, তো ওইখানে না গেলে আমার পেজ ভেঙে দিন। পরে কই তুমি কি লে যাই বাবা? দেশের জন পাঁচজন মানুষ বসে 20,000 টাকা দিয়ে দিছে, 20,000 টাকা দিছে, বিদায় গেছে।
প্যাস ভেঙে দেন মানে?
প্যাস ভেঙে দিছে।
ডিভোর্স?
ডিভোর্স।
ও ডিভোর্স থেকে আপনারা বলছেন প্যাস ভেঙে দেওয়া? ওকে।
তারপর আমরা ওইখানে চলে গেলাম। ওইখানে যে আমার কাজ শিখা শেষ, শুধু প্যান্টের কাজ বাকি রয়েছে। আমি কইতেছি আমি প্যান্টের কাজ শিখবো, দুলাভাই কইতেছে প্যান্টের কাজ শিখার দরকার না, আমি যেমন পারি না চলতেছি তুমিও চলতে পারবো। আমি কইছি না আমি এটা শিখবো। তাই নিয়ে রাগ করে ঢাকা এসে পড়ছি রামপুরা। আসার পরে মামার এখানে গেলাম, পরে আব্বু আইলো, তারপরে সন্ধ্যার পরে আমার কয় যে বাড়ি যা আমার সাথে, পরে আমি নিয়ামও কোনো কাজে বাদ রাখতাম। পরে বাড়িতে গেলাম, যাওয়ার পরে আমি খালি একটাই যখন যে আমি এনার কাজ করবো না, আমি কাজ শিখবো। পরে আমার নিয়ে আইলো, নেওয়ার পরে মোটামুটি 4,000 টাকা বেগারটা করছে সব টেলার করে, যে 2 মাসে শিখাই দেন, কেউ শিখাই দিব না, কয় এক সিজন থাকতে হবে 6 মাস। পরে আমার আরেক দোকানে যাওয়ার পরে কইতাছে যে তুই প্রোডাকশনে কাজ করলে করতে পারস, 17 দিনের কমপ্লিট করে আমি প্যান্টের কাজ শেষ করে বাড়ি দিয়েছি, 1,000 টাকা কাজও করছে।
ওকে ওকে।
যাওয়ার পথে মেশিন টেশিন কিনে লিয়ে গেছে, ঘর বার বাইকে গেছে। আমার কইছে যে সবকিছু শেষ হলে কিন্তু আমি দোকান দিয়ে দিবো, আমি খাওয়া দিয়ে দেব। তখন আমার বয়স 15।
আচ্ছা।
দোকান দিলাম, দোকান দেওয়ার পরে আমার এক খালাতো ভাই আমার চেয়ে বড়, কাজ শিখবো টাকা দিয়ে। পরে আমি কইছি ঠিক আছে শিখবি ভালো কথা, যদি আমার বড় তোর কিন্তু থাপড়া দিয়ে দিতাম। কয় না দিবি, আমি ঠিক আছে। তো প্রতিরাই তুই সিগারেট খাই, আমি কি কি খাস? পরে কয় তুই খাইয়া দেখ। আমি কি দেখ, এটি খাইলে আমার দোকানে জায়গা দিব না, একটা টান দি। এমন করতে 2-3 দিন এক টান 2 টান করে দেওয়া আছে। পরের দিন সকালে ভাবলাম যে সিগারেট একটা খাই, রাত্রে তো খাইতেছি ভালোই দেওয়া লাগে, আর খাইতাম। এইভাবে কয়েকদিন সকালে খাওয়ার পর দুপুরে, দুপুরে খাওয়ার পর রাত্রে এইভাবে স্টার্ট হয়ে গেল আমার সিগারেট খাওয়া। এটা 2002।
প্রিয় শ্রোতা, বিরতির ঘণ্টা বেজে গেছে, জায়গাটিতে আমরা একটা বিরতি নিতে চাই। আজকে এখানে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের কাছে স্বীকার করছি জুয়েল। জুয়েলের জীবনের অপ্রিয় সত্য আমরা ফিরব, তবে তার আগে বলছি যে কোনো সময় কল করা হবে SMS পোল। SMS পোলের মাধ্যমে আপনি আপনার ভোট জানিয়ে দিতে পারবেন। আমরা ফিরে আসছি ঠিক 3 মিনিট পর।
যাহা বলিব সত্য বলিব, 90.2 FM। যাহা বলিব সত্য বলিব।
তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আজকে জুয়েলকে নিয়ে চলছে যাহা বলিব সত্য বলিব। আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া, আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু আপনার সঙ্গে রয়েছি। আমরা আবারও ফিরে যেতে চাই জুয়েলের কাছে। জুয়েল, তারপর?
তারপর সিগারেট খাওয়াটা মোটামুটি কন্টিনিউ হয়ে গেল। আমার ছোট বোনের সাথে একটা মেয়ে চলতো, খাদিজা, খুব সুন্দর, আমি ছোট বোনের মতোই দেখতাম পাশাপাশি বাড়ির। তখন ওই ছেলেটা খালাতো ভাই যে ওই করতেছে, জুয়েল এটা তো তোর সাথে খুব মানাইব, তুই প্রেম করতে পারস। প্রেম কে না রে, আমগো আর্থিক অবস্থা এখন ভালো না, আর প্রেমের কথা কয়ে লাভ নেই, প্রেম করতো না, এগো অবস্থা খুব ভালো, কয়তি বইলেই দেখ। পরে এইভাবে 2-3 দিন করার পরে আমি হঠাৎ একদিন কইতেছি যে খাদিজা তোমার সাথে কিছু কথা আসলো। ওরা কয় কি বলবেন বলেন, আমি কই এখন না পরে বলবো। ঠিক আছে, ওরা আয়া পড়ছি। 2-3 দিন এভাবে যাওয়ার পরে একদিন রাত্রে মাগরিবের টাইমে গেছি, ওর বড় মনে গেছে একটা কাপড়ের ইয়া বানায় আনিস লয়ে যাচ্ছে আমগো বাড়িতে, বিছনে লাগাই দিস। ওরা আমি গেলাম, যাওয়ার পরে সেদিক ঘর একদম খালি।
ওকে।
পরে আমি কইতেছি খাদিজা কি রাখবো, কয়রা পাক ঘরে আছে কি লেগা, আমি কেমন এমন কইছিল একটা বিছনের ইয়ার লেগা কানসে নামকে হাইন পরে আমি বিছানটা নামাই দিছে লাগাইতেছি পরে আমি একটু ধরো পরে ধরছে আমার এক নজরে তাকাই রয়েছে আমার দিকে আমি অতাকা রয়েছি কেউ কিছু চোখ নামাই না শব্দ করি না পরে এমনি আর বড় বইনাইছে কি রস পরে কইতেছি এটা লাগাইতেছি পরে গেছে গা কই কিনা বলে কইবেন পরে আমি কইতেছি যে দেখো তোমার আমার পছন্দ হয়েছে আমার সাথে ব্যায়াম করবো যা কর সরাসরি কেউ হ বা না পরে কয় যে ভাই আমার বড় বই পরে আমি তাহলে ঠিক আছে বড় বইয়ের কাছে আমি কমো যে আপনার বোনের সাথে ব্যায়াম করবো তাহলে তোমার আয়া যদি অনুমতি দেয় তখন কইর কম আগে আমার মারিয়া লেগ কেন আমার মেজ বোনটা তো মারছে অনেক আমার কম মারবো নাকি পরে আমি কইলাম না তাহলে যেভাবে আমার সাথে প্রেম করতেও যেহেতু আমি পছন্দ করছি তোমার পছন্দ হয় কিনা কহ পছন্দ হয় কিন্তু ভয় লাগে
ওকে
তারপর একটা ছেলে দেখতাম এদের বাড়িতে তিন দিন দেখছি যে গেছে লাঞ্চ টাইমে বাড়িতে গেলে দেখতাম এদের বাড়িতে যেতাম গা আগে তখন ছেলেটার দেখার পরে ডাক দিলাম যে কিরে তুই এমন কিরস পরে কইতেছে যে এমনি আর বাইরে খোঁজ দিয়েছি আর বাইরে দিয়ে তুই কি করস পরে কয় হওয়ার দরকার আছে পরে আমি কিছু আজকের পর থেকে যদি তোরা এখানে দেখি তাহলে হয়তো আত নিতে পাবো আমি কেটেলাম পরে কয় কিলে কিলে কতে আমি কলার চেপে ধরছি যে তুই এত বড় সহস আমার লোক কি লেগা পরে করছি একটা থাপড়া দিছি এগো করতে আর মায়ের বাড়ি আসে কি আছে কিছু না কাকি আপনি জানগা এটা কোনো সমস্যা না পরে আরো কইতেছে তুই যাই গিয়া আর যে কোনো দিন এদিকে আমি না দেখি তখন এর পরের দিন খেতে যাই এসে বলতেছে আর মারছেন কি পরে আমি তোমার কাছে হাই কি লেগাই পরে কইতেছে যে আমার কাছে কোনো কিছু জিগা না খালি জিগা তোমার ভাই কই আমি কে এর পরে যদি আয় তুমিও যদি উত্তর দেওয়ার কথার তাহলে তোমার অন্যার পরে কয় ঠিক আছে হ্যাঁ ভয় পাইছে পরে কয় ঠিক আছে আর কোনো কমন এভাবে এর প্রতিশোধ আমি আরো নিম এমন একটা জিদ করছি এর আরো দুই দিন মারছি
ছেলেটা আসতো কেন
আসতো আসলে যেটা শুনছি আউটলুকেতে যে ওই মেয়েটার দিকে বিরক্ত করার লেগে আসছে
মানে যে মেয়েটাকে আপনি পছন্দ করতেন ওকে
তখন রেন্টে সরাইছি সরানোর পরে এর সাথে আমার সম্পর্ক চলতেছে এদিক দিয়ে দোকানে আর দু তিনটা মেয়ে আমার অফার দিতেছে রামকৃষ্ণ দেখো
আমার দোকানে আপনি কি করতেন টেইলর মাস্টার ছিলেন
টেইলর মাস্টার
ওকে
তো আমার দ্বারা কোনো সম্ভব না আমি একটা প্রেম করতেছি এটাই আমার জীবন মরণ পরে এমনি ওই যা আসা একদিন আমার দোকানে এসে খুঁজলে আসার পরে বলতেছে যে তুমি বইলা আইবা না পরে আমি কইতেছি বইলা আমি কি এমন দরকার আছে বইলা আর পরে কইতেছে যে দাদা এতদিন যা হয়েছে সব মিথ্যা পরে আমি কইতেছি দাদা আমি বিপদ বেরা ওইখানে তুমি ওইখানে থাইকিয়া বিপদ বেরা ইয়া করছি তো এখানে এসে কিলে চলে যাব পরে আর কোনদিন যেন আমার সামনে না আসো পরে কয় ঠিক আছে তো কান্নাকাটি বেরা চলে গেল এদিক দাদা আমি খাদিজার প্রেমী উস্তির পরে আমি সবকিছু মন দিয়ে ভালোবাসতেছি পরে আমি বলতেছি যে দেখো তোমার তো সবকিছুই ওকে তো তোমার ভাই কিছু কয় কিনা এখন পরে কয় ভাই রেখে আমি জানাইছি পরে এমন করে প্রায় তিন বছর প্রেম করার পরে কইতেছে যে 2005 এর এক মুহূর্তে কইতেছে যে ইয়া করে আমার তো বিয়ে আইতেছে এক কাজ করো তুমি তোমাদের বাড়ি থেকে লোক পাড়ো পরে আমি কইতেছি দেখো লোক পাড়ো এটা তো সম্ভব হয় না তারপর আনাগুনা কিছু আমার বাপে শুনছে শোনার পরে বলতেছে যে কিরে তুই হেদিকে যাস কি লিগা
ওকে
পরে আমার দুলাভাই কইতেছে এদিকে তো দক্ষিণে বাতাস আছে পরে আমাদের বাড়ি থেকে দক্ষিণ দিকে তো এই দক্ষিণে বাতাস আছে এটা করার পরে কয় হেন কি পরে আমি কইতেছি আমিও বাবার সাথে সাহস দেওয়া কইতেছি যে যাইতেই কি হয়েছে পরে কয় না বিয়া টিয়া করবি নাকি যে আমার কি বিয়ের বয়স হয়েছে দোকানদারি করে দিকে কি বিয়ের বয়স তখন আমার 18 বছর পরে কইতেছে যে মুখের মায়ের সাথে কি শুনি তুমি শুনলে তো সারছি তুমি আর ভালো আছে জানাইছে কয় কোনো দিন যদি আর শুনি তাইলে তোর খবর আছে কি খবর আমি যদি এটা করি ভবিষ্যতে আর ছোট ভাইয়ার কি করবো পরে হ্যাঁ কইতেছে যে তাইলে আমার কিছু করার নাই তাইলে চলো চলে যাই আমি দেখো এটা আমার দ্বারা সম্ভব না কারণ চিরদিন মানুষ এটা খারাপ করবো তোমারও আমারও বা আমাদের ছেলে সন্তান হলে ওইটারও এইটা বদনামটা ইয়া করতে পরে কয় তাহলে আমার কোনো দোষ হবে ফলে আমি সিটি আছে দোষতাম না যেটা ইচ্ছে এটাই হোক পরে আমার যে ভাবি আছিল একটা এর সাথে সবকিছু শেয়ার করতাম এর গড়েই কথা হইতো ওরা কইতেছে যে জুয়েল ভাই যা করার ইদানিং করে দেন এরপরে কিন্তু আর সুযোগ পাইতাম না বিয়ে হয়ে লাগা তো মনে মনে খালি কল্পনা করতাম যে আর বিয়ে হয়ে লাগা আমি না দেখে থাকবো কেন এই কাছাকাছি কোন জায়গায় বিয়ে হইতো তাহলে দেখতাম এমন ধরনের একটা মনে আছিল পরে এমন করতে হতে বন্ধু বান্ধব চলতেছি বহুত সুযোগ দিছে আমার তা আমার কথা হইলে আমি নিহত আছে যদি ভাগ্য থাকে পাম এর শরীরে আমি ধরতাম
খাদিজার
জি তারপরে এমন করতে হতো আর বিয়ার ডেট হইলো। বিয়ের ডেট হওয়ার পরে তারপরে সুযোগ দিয়েছে, আমি বলছি অসম্ভব, এটা আমার দ্বারা সম্ভব না। পরে বিয়ের দাওয়াত দিয়েছে, ওই দিন আমি আবার অন্য জায়গায় চলে গেছি যে বাড়ির তাহলে যদি একটা কিছু হয় তাহলে আমার নাম ফেরো, যদি কোনো দুর্ঘটনা হয়। এই কারণে চলে গেছি, দুই দিন পরে আইসি, আর পরে শুনছি আর বিয়ে গেছে নাইর গেছে। আমি নেশা টেশা আর জগতে কিছু চলে যাইতেছি, আর বলতেও পারতেছি না, ঘুমাইতেও পারতেছি না। তো এই পাশাপাশি বন্ধু বন্ধু অন্য সার্কেলের আছে, আগতে কিছু কাজা টাজা আনতাম, আইনা খাইতেছি। এইভাবে এক সপ্তাহ খাওয়ার পরে দোকান তো আর ঘুমাতে উঠতে না, সবাই কইতেছে যে হ্যাঁ আগে দোকানদারি মতো করছে, এখন দোকানদারি করে না কি করে। পরে আমি যখন আমার বাপে আমার ঢাকায় না রাগ টাক দিতেছে বলতেছে, পরে মনে মনে কইতেছে যে আমি আর ভালো থাকতাম। ওই যে আগের জগৎ ছিল ওই জগতে ছিল, যেমন যে চুরি ডাকাতি নেশারা ছিল ওই নেশায় যাব। তখন সবাই বলতো যে এই ছেলেটা ভালো হইব, বাপ সাসাগ স্বভাব পায় নাই, ছেলেটা খুব ভালো হইব ঠান্ডা। কিন্তু ভিতরে ভিতরে আমার প্রস্তুতি নিতে আসি, তো বন্ধু বান্ধব সার্কেল মিললাম, মেলার পরে পেলাম যে সব ফলটল চুরি করে নেই। আমার কথা এই দিয়ে শুরু করুন, তো এই দিয়ে শুরু করার মধ্যে দেখতেছি না আমার চেয়ে অনেক ডাট চুরি এরা করতে পারে। তা আমি আর আগে জানতাম না, পরে কই যে তোরা যে এডি করস আমার কি কস নাকি, কই তুই তো ভালো মনো, কোনো খারাপ যাস না, সিগারেট খাস না, আমার গাইলাইতে এখন সিগারেট খাস, গাঁজা খাস, আবার কস এই কেমন নিতাম, ঠিক আছে গেলে যাবি আমাকে হজম। তো প্রথমে সেসরা টেসরা চুরি করতাম, এই টিউবল টুকটাক ইটা সেটা বাইরে যা কিছু পাইতাম, বিক্রি করে এটা সেটা খাইতাম, নেশা টেশা মত খাইতাম, আর দোকানদারি দেওয়া ঠিক মতো করি না। তো বাড়িতে লেখালি কইতো যে কিছু টাকা দিলেও তো তোর সারা সাপ্তাহে কি 300-400 টাকা দিতে পারস না দোকানদারি করা। তো আমি কইতাম যে না একটাও দিতাম না আমি, আমার তো জি, এরপর 200-300 আমি দিতাম সাপ্তাহে, আর ঘুরতাম সারাদিন ঘুরতাম, রাইতে ডিউটি আসি আমার। পাশাপাশি এক দোকানদার এক বিয়ে করে নাকি, তো যে বাসাটা আমরা কই এমন ধরেন একটা বাসা গিয়া ওনার সাথে তাই, পরে আমার সাথে একদিন লেগে গেল। হ্যাঁ তো এইসব কোর্স কি লেগা তোর বাপের তে বিচার দেবো, এই করমো এই করমো, পরে আমি কিছু দেহ তোমার বাত উঠছে আনতে। পরে কি করলাম, এর পাশাপাশি দোকান পাইকারি খুচরা সবকিছু মিলে সিগারেট বিড়ি এইসব রাখতো আগরবাতি টাতে। তো আমরা দুইজনে মিল্লা করছি কি, এর এত সরাম মুই, আমার লোক ঝগড়া লাগলো কি লেগে, তখন আমি খারাপ আমার লোক কে পারে। এমন ধরনের ইয়া করে সেরা কি করছি, পিছন দিয়ে গিয়া প্রথমে আমার ঘরের এই পিরার মধ্যে দুইটা কূপ দিছি, যাতে বুঝে যে আমার ঘরে ঢুকতে দিয়েছিল। দোকানে আমি ঘুমাই, তখন বৃষ্টির কারণে, এরপরে এদিক দিয়ে আর ঘরের গর্ত ঘিরা সাইরা যেটা হিং করা কয় দুইজন ঢুকলো, এই ফার্স্ট হিং করার মানে।
মাই গড, মানে হিং করা মানে হচ্ছে শীত কেটে গর্ত ঘিরা, শীত কেটে চুরি করতে যাচ্ছেন। তার পাশে এটা আরেকবার বলেন তো,
এই আমার পাশের দোকানদার,
দোকানদারের পাশে। হ্যাঁ, আপনি কি জানতেন ওখানে কি আছে?
ওইখানে আমি জানতাম দিনের বেলা তো দোকান খোলা থাকতো, সিগারেট থাকতো, যে সিগারেট তো তখন কার্টুনের কার্টুন দাম বেশি।
দোকান থেকে যা আছে জিনিসপত্র সেগুলো চুরি করবে?
হ্যাঁ চুরি করবো।
ওখানে ও থাকে না, ঘুমায় না?
না, ওই থাকতো বাড়িতে, সকাল 9টার দিকে আসতো।
আচ্ছা,
তো বৃষ্টির কারণে ভাবলাম যে আজকের রাত্রে সুযোগ।
আপনার সাথে কে ছিল?
সাথে ছিল মানিক।
মানে মানিক কি আপনার অ্যাসিস্ট্যান্ট?
না, আমার বন্ধু। একসাথে আমরা।
ও কি এর আগে কাজগুলো করেছে?
এর আগে মোটামুটি ওই টুকটাক যে চুরি টুরি করতাম এটা থাকতো, একসাথে ঘুমাইতাম। তো একসাথে ঘুমানো মানে সবকিছু এর সাথে আমার ভাগাভাগি। তারপর কি করলাম যে আমার নিয়ত লেহারে আনতে সরাম, যখন ঝগড়া করছে যে আমার সাথে ঝগড়া করবো তার এনে থাকতে দিতাম না, এমন ধরনের একটা নেশা। পরে কি করলাম, কেটে গিয়ে ঢুকলাম, ঢুকে সেরা এই সম্পূর্ণ একটা কার আছে যেটা সিলিং এর উপর, ওইখান থেকে দেখি 16 কার্টন সিগারেট স্টার,
16 কার্টন
16 কার্টন। পরে কি করলাম, এগুলা সব দেওয়া নেওয়া সম্ভব না, আগরবাতি মোমবাতি ডি হাবডা মিলে বস্তাত বসছি। তো 16 কার্টন সিগারেট বস্তাত বসছি, আমি সিগারেট করছি কি আমার ঘরে নিয়ে আসে, আর বস্তা একটা খাল আছে ওই খালে নিয়ে থেকে আগরবাতি মোমবাতি ভাববো যে হেদিকে চোরাইছে, এমন ধরনের একটা টেকনিক খাড়া করছি। পরের দিন সিগারেটটি বিক্রি করবো এক দোকানদার ঠিক করছি অন্য এক জায়গার, পরে দিছি এই 16 কার্টন 2400 টাকা দিছি। দেওয়ার পরে আমার সাথের ডারে 1000 টাকা দিছি, আর 1400 টাকা আমি রাখছি, বলছি যে 2000 টাকা বিক্রি করছি। পরে কইতেছে ঠিক আছে অসুবিধা নেই, তার কোনো কাজ কাম করি না, এই 1400 টাকা মনে হয় 2 দিনই শেষ করছি।
এই যে চুরিটা করলেন, ওনার প্রতিক্রিয়া কি ছিল, উনি কি করতেছিলেন চুরি হওয়ার পরে?
চুরি হওয়ার পরে সকালে উনি আসছে, আসিয়া পিছন দিকে দেওয়া কোনো চাই নাই, দোকান খুলে দেখে সিগারেট কিরে, ওরা পিছন দিক দিয়ে ঘুরে দেখে যে হিংকের রাখছে, এক লোকে এগোইতেছে ওইখানে বস্তা পাওয়া গেছে। তো ভাবছে যে বস্তার ভিতরে মনে হয় মালটি ফেলা গেছে, পরে গিয়া দেখ আরে না আমার বালা জিনিস নিয়ে, যদি না নিতারে এটি থেয়ে গেছে, যদি না বেঁচতে পারে কিনেছে সিগারেট নিছে। পরে আমি কইতেছি কয় কার্টুন, পরে কয় কার্টুন বলতে কি, আমি কেনা কার্টুন নিছে না খুচরা নিছে, ভাবলাম যে আমার পেশো ভালাই দিব। পরে কইতেছে না কার্টুনই নিছে, কয় কার্টুন, কয় 20 কার্টুন, গিয়া তো সিগারেট রাখেন কি লেগে। পরে মোটামুটি কিছুটা সন্দেহ করছে, পরের দিন কয় আমি ঘর সারিয়ে দেবো, এখানে আর দোকানদারি করতাম না, পরে আমি না করলে ভালো চলে গেছে। তো এই পিছনে একটা মেয়ে ছিল, আমি আর জানতাম না খারাপ কাজ করে, আমার আয়া কইতেছে যে ধীরে দোহানো ঘুমাস যাইতারস না এদিকে না তুমি অবিবাহিতা তোমার কাছে আমি রাত্র গিরা যাওয়ার দরকার ডাকি তো বুঝলি না তোরা আমি দু তিনজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করলাম বুঝলাম নাকি যে মানিক সাথে ছিল এক হইতাছে এটা দুই নম্বর কেমন আমার বড় ভাই হয়ে গেছে আমি ওগে ছিলাম তুমি তাহলে আমার নিয়ে যাও না তুমি যাও না পরে আমার একদিন কইছাম কিনা আমি যেতাম না খেতে যাও বিয়ার পরে ভাবি কইতাছে কিচ্ছু করলেন না তখন আমি কি করলাম না কয় তাহলে চিরদিন মনে রাখ পরে আমি বলতেছি যে ঠিক আছে আজকে থেকে আমার সামনে ওয়াদা দিলাম যে কোনো মেয়ে আমার সাথে আগাইব সব ডেরে আমি কয় এটা আপনার ইচ্ছে আমাকে হও ইটা যখন আমার বুললেই যাব গাবো বুললে গেছে তাহলে আমি কোনোদিনও আর কোনো মেয়ের ছাড়তাম না পরে কি করলাম যেই মেয়েটাই অফার দেয় প্রথমে ওই মেয়েটার যে মেয়েটা কইছিল যে কে কিছু বুঝলি না পরে কইছি যে কি তোর লগে রাত কাটান যাবো এখন না আমার বাপ মা দূরে গিয়েল দূরে গেছে পরে আমি কইছি যে আমরা দুইজন একসাথে আমি কহিতে তো আমার আগের কাস্টমার পরে আমি কি কিরে মনে আমি আগে গেছি আমি তাহলে দাম ধরতে জানাসি তা আমার একটা প্ল্যান কি আড়ানা পয়সা খরচ করে আমি পরে আমি কেছি দেখ আমার হাতে একটা ঘুরি আছে এখন টাকা নাই তোরে কালকে টাকা দিয়ে ঘুরি নিবি পরে গেলাম পিছন দিক দিয়ে যে দুইটা লোক আছে আমি আর জানতাম না কিন্তু একজন কইতেছে আয় ধরি গা আরেকজন কইতেছে দেখ আমরা দুর্বল না গিয়া যদি ধরি তাহলে তো আমার মাইরা বত্তা বানাই দেন
মানে আপনাদেরকে ধরার চিন্তা ভাবনা করছে
তারপরে আর ধরার জন্য জানে পরের দিন আমার কইতেছে কেউ এনে গেছিলাম গেছি হ্যাঁ আমরা ধরলাম আমি ধরার সাহস তাহলে ধরবো পরে এটা বাদ দিলাম পরে আর একটা মেয়ে গেছে যে প্রেম করবো
আমি
অফার দিচ্ছিলাম
কেন আপনাকে অফার দিত
এটা আমি নিজেও জানতাম না তো এখন আমি যে অবস্থা তখন আমি খুবই সুন্দর ছিলাম স্বাস্থ্য বেশি ছিল এক বছরের ভিতরে আমি চারটা মেয়ের সাথে সম্পর্ক করে নিয়েছি বড়জন আমি 15 দিন এদের সাথে কথা বলতাম কথা বলার পরেই দেখতাম কতটুকু ভালোবাসে তুই বলতাম যে তোমার জন্য মরতে পারবা হ্যাঁ মরতে পারবো তো মরতে পারলে তাহলে মেয়েদের বড় সম্পদ কি ওরা কয় মেয়েদের বড় সম্পদ ইজ্জত তাহলে আমার এটা দিয়ে দেখো তখন ঠেকায় বইরা হ করছে তাদের সাথে আমার আর রাত্রের বেলা তো চুরি ডাকাতি আস এই রাস্তাঘাটে যখন বার করা শুরু করলো আমার তখন আমি এর আগে কিন্তু রাস্তায় যেতাম সিগারেট চুরির পরে এক বন্ধুরে কইছি যে পাশাপাশি দোকান আমরা তিনজন মিলছি যে হ্যারে দোকানও রাখবো হ্যাঁ বিয়ে করছে কয় না আমি দোকানে থাকতাম না পরে আমি খুশি দেখ দোকানে থাকতে আমরা একসাথে মজা করি পরে কয় না থাকতাম না পরে প্ল্যান করছি তার দোকানে তিনটা মেশিন আছে সেলাই মেশিন নিয়ে নেবো তারপরে বয় দেখালে থাকবো পরে কি করলাম আমরা তিনজনে মিললাম দুইটা মেশিন নিলাম নেওয়ার পরে গভীর রাতে একটা কবরস্থানে নিয়ে রাখলাম প্রায় রাতের 1:30 বাজে
তিনজন মানে আর দুজন কে ছিল
আর দুজন ছিল হারুন আলামিন এদের মধ্যে মানিক ছিল
হারুন এবং আলামিনের সাথে পরিচয় কিভাবে
পাশাপাশি দোকানদার
আচ্ছা আচ্ছা
আমরা দুষ্টমির মানে নেওয়া গভীর রাতে অবস্থানে গিয়ে যে রাখছি কবরের ভিতরে রাখছি তাও ভয় পাইছি না তখন এমন একটা সাহস ছিল যে কোনো কিছু নেই পৃথিবীতে আমরা এইসব সেরা হাতে ছুরি থাকতো দাও থাকতো যেটা সামনে ওরা সামাল দিতে পারবো এমন ধরনের একটা সাহস থাকতো বা ভয়ে কেউ লাভ পারতো না কেউ দেখলো লুকোচুরি ভাবে যাইতো তারপরে আর মেশিন নেওয়ার পরে পরের দিন হালকাও লেগে গেল হামদুম কে নিছে হারাও ক্ষমতাশীল ছিল এই কারণে ভয় পাইছে না দোকানে থাকছে না না থাকার কারণে পরে কইতেছে নিচে গাড়া এমন করতে পারতে পরে আমরা এক লোক কইলাম ও দুষ্টমি করে আমরা নিচ্ছি তো চুপচাপ আমরা দিয়ে যাবো এটা সরাসরি করতে না কর আমরা সরল মনে কি করছি মেশিন গুলা মাগরিবের পরাই না দিয়ে যাবো এমন ধরনের একটা আলটিমেট দিচ্ছি তা করে আমরা জানি না আমরা ফেরত আনলে যেতে রাখলাম পরে করছি কি মেশিন ডে আইনা দিতে দিলে আমরা ধরতে দিলে নাকি ধরার পরে আমার সাথে ডারা করছি কি থাবড়া শুরু করছে দেখি আমারও থাবড়াইবো পরে আমি এক দমক মারলাম যদি একটা থাবড়া দেশ তাহলে কিন্তু খারাপ হইবো সবার আজকের দিন কিন্তু দিন না আরো দিন আছে পরে থামছে থামার পরে সবাই কইতেছে না আমার ধরে দরকার না কিছু করো না এর বাপ মারা খবর দাও পরে আমি দেখেন আমার কাইটটা ফালাই দেন আর বাপের কাছে খবরটা দিয়ে না কারণ বাপ হয়েছে একটা পর্দান্য মানুষ সবার গণ্যমান্য ব্যক্তি সম্মানটা যাইবো গা এই কারণে কিছু আমার কাইটটা ফালাই দেন আর বাপের কাছে খবর দিয়ে না আপনার যে শাস্তি মন চাই শাস্তি দেন কিন্তু আমার বাপের তো খবরটা দিয়ে
আপনি বললেন
আমি বললাম
প্রিয় শ্রোতা আরো একটি বিরতির ঘন্টা বেজে গেছে যে ব্যাপারটি আজকে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমাদের যিনি এখানে অতিথি হয়ে এসেছেন জুয়েল তার যে শৈশব তার শৈশবের আমরা খুব বেশি কিছু পাইনি ছোটবেলা থেকে একটু অন্য ধরনের ছিল সে এবং সেই জায়গাটিতে বাবা মা বা ফ্যামিলির যে শাসন বা জানার যে ব্যাপারটি সেটা যে খুব বেশি একটা ছিল না সেটা তার গল্প থেকে উঠে এসছে তবে নিশ্চয়ই কোনো কারণ ছিল যেগুলো আমরা হয়তোবা আমাদের গল্পের বা ধারাবাহিক বর্ণনায় কখনো বের করতে পারবো এরপর যে আপনাদের সবাইকে একটি SMS পোলের মুখোমুখি করতে চাই যারা জুয়েলকে শুনছেন তারা যদি মনে করেন জুয়েল যা বলছে সেটা বিশ্বাস করা যায় এবং তাকে সামনের দিকে বলার আরো সুযোগ দেওয়া উচিত তাহলে লিখবেন ইয়েস যদি ঠিক উল্টোটা মনে করেন তাহলে লিখবেন নো SMS পাঠানোর জন্য নিয়মটি হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো এরপর পাঠিয়ে দিতে হবে 2222 21 নম্বরে। আমরা ফিরে আসছি ঠিক রাত 12:06 আপনাদের সবাইকে বলছি, আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া এবং আমার টিম মেম্বাররা আরজে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু সবাই আপনাদের সাথেই রয়েছে।
যাহা বলিব, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, সময় এখন রাত 12:06। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনি শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো, যেখানে মানুষ তার নিজের অপরাধকে গোপন করে, ভুলগুলোকে গোপন করে, ছোট ছোট অপরাধগুলো মানুষ সামনে আনতে চায় না, পাপগুলোকে গোপন করার চেষ্টা করে। সেখানে এখানে এসে মানুষ তার নিজের বিবেক বোধের জায়গা থেকে, শাস্তির জায়গা থেকে, প্রাশ্চিত্যর জায়গা থেকে, লাখো মানুষকে সচেতন করার জায়গাটি থেকে লাখো মানুষের সামনে দাঁড়িয়ে স্বীকার করে কি ভুল করেছিল, কেন করেছিল এবং তার শাস্তি তার জীবনে কি হয়েছিল। তেমনি একজন আজকে আমরা পেয়েছি, তার নাম হচ্ছে জুয়েল। জুয়েলের কাছে ফিরে যেতে চাই, তবে প্রথমে আপনাকে জানিয়ে দিতে চাই SMS পোলের রেজাল্ট।
Yes, 81%. No, 9%. No comments, 10%.
কম্পিউটার বলছে 81% ইয়েস এবং 9% হচ্ছে নো, তার মানে বুঝতেই পাচ্ছেন। আর বাকি সবাই যারা 10% রয়েছেন তারা হচ্ছেন নো কমেন্টস। আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যারা সবাই চাচ্ছেন গল্পটি ক্যারি করা হোক, কারণ এই গল্পের যে দুর্ধর্ষ ভয়াবহতা সেটা আরো রয়েছে আপনারা নিজের জায়গা থেকে ভালো করে উপলব্ধি করতে পারছেন যারা যাহা বলিব সত্য বলিব শুনে থাকেন। আমাদের অতিথিকে দেখতে চাইলে বা কোনো কমেন্টস করতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradio fm89.2। ওকে, আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথি জুয়েলের কাছে। জুয়েল, যে জায়গাটিতে আমরা ছিলাম, আপনি বলছিলেন যে
মিশন ফেরত দাও,
রাইট, এবং তারা বলছিল যে তারা বাবাকে বলে দেবে, মানে আপনার বাবাকে, এবং আপনি যেকোনো ভাবে হোক সেটাকে থামানোর চেষ্টা করছিলেন।
তারপর থামানো গেল না, আমার বাবার কাছে খবর দিল, আমার সাথে যে ছেলে এর বাপের খবর দিল, আর যে আরেকজন ছিল এর বাপের খবর দিল। টার্গেট ছিল আমার, যাতে আমার বাবার সম্মানটা নষ্ট করা যায়। আরেকজন যে ছিল আরে বাধা দিছে, তাই কিছু জানে না। এই আমগো শাস্তি হইল যে দোকান ছেড়ে দিতে। পরে বই বাড়ি গেল, আমি আর হারন প্ল্যান করলাম আর দেশে থাকবো না, যেহেতু সকালে মুখ দেখা মুখ
রাখাই চোর বলে একেবারে ব্র্যান্ড হয়ে গেছেন এবং চোর বলে সবাই চিনবে, সারা জীবন ধরে চোর বলে গালি দেবে, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে?
তারপর বিচার শেষ হয়েছে 3টায়, ভোর সকাল 5টার দিকে একটা রিক্সা দেখছি। পরে কি করলাম, দোকানের টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে এই 500 টাকা এমন ছিল একজনের কাছে চলে এলাম ঢাকা। তা আমি রামপুরা যে পেন্টের কাজ শিখছি ওইখানে গেলাম, ওই দোকান আর দেখতেছি না। সন্ধ্যা হয়ে যেতেছে, ভাবলাম আরে আমরা তো একটা থাকার জায়গা করতে, তো এই ফ্রেন্ডরা ছিল একটা, আর বাপে গার্মেন্টস চাকরি করতো, আর তুই জায়গা করলাম দোষ আমার তো এমন এমন সমস্যা, এমন কাজ হয়েছে, তো আমার লগেই থাক। আব্বুরা বইলা গার্মেন্টস লাগাই দিন, তোরা তো কাজ জানিস। রাত্রে রইলাম, সকালবেলা কয়ে চল ঘুরে আইয়া, তখন আর জায়গা ছিল না, একটা মাঠ হয়ে গেছে, দেখতেছি সবাই গাঁজা খেতেছে। আমিও তো এসব খাই, তো দে আমরাও খাই, তো এরা করছে কি দেখি এক একজনে চাকুটাকে বার করতেছে, কাম গুলোকে থাকলে এগুলো করতে হবে। আমি করলাম ঠিক আছে, আমার তো এগুলো পছন্দ, আমি করলাম। হারুন তুমি কি কো? ঠিক আছে থাকলাম, কর্ম সুবিধা কি? দুই দিন পরে দেখি আব্বু এসে দেশে, গাজার লেগুলার খাওয়াইতেছে, দেখি ইয়াবা টিয়াবা টানতেছে, তো ভাবলাম না এখানে থাকা যাবো না। পরে দুইজনে দুইটা যে চাকু দিছিল এটা পকেটে লই আসে রে করছি কি, দুজনে কইছে যে এখান থেকে দেশে যাবো। পরে রাস্তায় এসে এক ফেক্স দোকান থেকে ফোন দিলাম যে দোষ আমরা যাইতেছি, আমার কত এলো, আমি আর হ্যাঁ প্ল্যান করছি যে এখানে থেকে আমরা কি করবো, সামনে রমজান মাস, তার চেয়ে ভালো রাস্তা ঠেক দিন।
মানে এই চিন্তাটা
আসছে বাড়িতে যাওয়ার পরে, প্রথমেই এই নৌকা দিয়ে বাড়িতে হয় তুই 10 টাকা ভাড়া দুজনের, কইতাছে 80 টাকা দিতে, পরে কইতাছে 10 টাকার ভাড়া 80 টাকা দেবো কেন, সন্ধ্যার পর হয়েছে এখন দিতে হবো। পরে আয়া সেরা পরে নৌকা বাসায় দিতেছে, কয় আমার টাকা ভাবছি যে যদি জটিল সমস্যা তাহলে বার করবো। পরে মাইট দেওয়ার পরে সবার গেলাম ভাড়া কত, ফার্স্ট ইয়ার 10 টাকা, তার 100টার মধ্যে আমাদের 90 টাকা ফেরত দিক, পরে ওই মায়ের ছোটা 50 টাকা ফেরত দিস। যাওয়ার পরে ভাবলাম দুজনে যে না এভাবে চলতে পারবো, তো লম্পট টাইপে চলমো বা আমগুলো দেখলে ভয় পাইবো মানুষ, এমন একটা যে গ্রুপ বানাবো আস্তে আস্তে, আর যারা আমগো বিচার করছে তাকে প্রতিশোধ নেব। আমরা 7 জন নিয়েছি। আবার কি করলাম যে রাস্তায় এখন তো সিজন, হয়তো গভীর রেতে আইবো মানুষ, তখন ঠেক দিতে হবো, এর আগে পুলিশ টহল তাই রাস্তায় রইলাম। যখন দেখি রিক্সায়, তখন রিক্সার ড্রাইভার গিয়া স্টিক দেয়া বাইরে হক স্টিক দিয়ে।
প্রথম কবে এই অপারেশনটা করলেন?
প্রথম করছিলাম এটা 2004 সালে, যখন আমি খারাপ লাইনে গেছি চুরির ধরা খাওয়ার পরে আমি গেলাম যে দেশে থাকতাম না, তারপর দেশে গেলাম, দোকান দেওয়ার সুযোগ নেই, আর দোকান দিতে দিব না, ওই জায়গায় যে জায়গায় দোকান ছিল অন্য জায়গায় দোকান দিলে তেমন একটা সুবিধা হইব না। তখন প্ল্যান করছি যে এই কাজটা তো আমরা জানি, এই কাজটাই করবো, সারা মাস কষ্ট করে গিতাম। তখন কি করলাম, দুজন আরো 5 জন বার করলাম, এরাও করতো রেগুলার আমরা আগের থেকে, ওরা কেছি দোষ আমরা তো সুইটা গেছিলাম গা, তখন লোক আবার কাজে জড়িত, ঠিক আছে হইলে ভালো কথা। তো প্রথম দিন যেটা করি, প্রথমে রিক্সাওয়ালারা এই গাছের ডাইলে আর হকি স্টিক দেয় বাইরে, চিৎকার করলে তখন ছুরি বার করছি যে একদম গলা ফালাই দিন, তখন বয় আর চিৎকার করে না, আর কিছু করিস না, এগুলো দফ কি আছে বার কর। তো একটা ব্যাগে অনেকটি কাপড় চোপড় নিয়ে যাইতেছে, তো ভাবলাম যে কাপড় চোপড়ে কি কি করবো, টাকা বার কর। পরে করছি চিন্তা করলাম যদি আবার পিছনে লোকাইয়ে এগুলো সাইডে নিয়ে গিয়ে প্রায় 7,000-8,000 টাকা পাইছি, এই টাকা দিয়ে আমরা 7 জনে নিলাম। ভাবছি যে এখন যদি আবার এখানে থাকি তো রাখাম, আমার একটা কথা কি করতে গিয়ে যদি কারো ভাই বা বাপ যেই সামনে ফরক কোনো সারাসারি নেই, এদেরকে যা পাই তা নিমোই, আমার ভাইও কোন রেহাই নেই, এমন ধরনের একটা নিষ্ঠুরতা আচরণ করতে। পরে দ্বিতীয়বার যখন গেলাম 2 দিন পরে, কারণ এটা আবার গ্রুপ বাক করা আছে, অনেক লোক অনেক জায়গায় বসে, তা আমাদের জায়গাটা একটা সেটেল করে নিছে, এখানে আমরা থাকবো। পরে যখন আবার আসতেছে তখন আইতেছে সিএনজি, তো একটা নৌকা করছি কি পানিতে উড়াইয়া পাতালে রাখলো নাজে যাইতে পারে, রাইসে আওয়ার পরে আটকাইলাম, আটকাই সেরা মোটামুটি 40 জন লোক আর একটা ড্রাইভার। প্রথমে ড্রাইভারের গ্লাসটা বাইরে দেওয়া ঠাস করে ভাঙা ফেলাইল, ঠকি দেওয়া বাইরে ভাঙার পরে ড্রাইভারে করছে কি একটা ডাইলা বার করছে ভিতর, ডাইলা
ডাইলা কি জিনিস, ডাল
ডাল যে আম করে ধরনে দিব। পরে করছি কি আমি আর দেরি করছি না, উল্টা ছুরি দিয়ে আঘাত, যখন আঘাত করছি চিৎকার করছে আরেকজন আগে একবারে মারিলাম, তার পরে কইতেছি না একবারে মারার দরকার না, পিছনের ডির দর সময় নষ্ট করিস না, পিছনের ডির দইরা পকেট মকেট আতে একটা কইতেছে ভাই আমার সব নেন গা, আমার একটা ছোয়াও দেন না থাপড়াও দেন না। পরে কইতেছি না থাপড়া দিতাম না, তাড়াতাড়ি বার কর, দেরি করবে কুবাম। পরে ড্রাইভারের দেওয়া রক্ত পড়তেছি, তো ড্রাইভারের শার্ট খুলে পেছাইছে, পেছানোর পরে তখন কইতেছে দোষ আফর হারুন আলামিন, যখন নাম কইছি তারা উল্টা আঘাত করছে আমার পায়ে।
কে হারুন আলামিন?
আলামিন
কেন
নাম কইলাম কি লেগা, ওইখানে শব্দ ব্যবহার করতে হবে, চেয়ারম্যান মেম্বার চৌকিদার এই সমস্ত কেউ নাম নেওয়া যাইব না, যদি পরিচিত কেউ থাকে, এই কারণে নাম নিলাম কেন, আমার মারছে উল্টা আঘাত। আঘাত খাওয়ার পরে কইছি যে এই আমার পাও চিকিৎসা করা, আগে 2টা জায়গাতে আঘাত করছে, ডাক্তারের কাছে নিলাম, নাহলে ডাক্তারও জানে আমরা একটু খারাপ টাইপের, পরে ডাক্তার হইতেছে আমরা আমি পারতাম না অন্য জায়গায় নাও। পরে ডাক্তাররা ছুরি ধরছে, এরা 4 জনে ছুরি ধরছে যে হয়তো চিকিৎসা করবি আর নাইতে তোরা আবার শেষ করবি। তো ডাক্তারের বিপদ হয়ে কয় ঠিক আছে চিকিৎসা করবো, তবে আমার চিন্তা হলে আমি তো বাইরে যেতাম না, বাইরে গেলে তো লোকজন কইব যে মনে হচ্ছে কেমন, বাপ মাই কইব। তো বাপ মায় দোকানে আইয়ে তখন ছিল যে দোকান যে সময় ছিল, আর এখন তার কোনো দোকানের খোঁজ খবর লয় না, আমি রাত্রে কই থাকি না থাকি, জিগাইলে কই যে বন্ধুদের লগেই থাকি। এরপরে কি করলাম, চিকিৎসা করে বালাওয়ার পরে কইলাম যে আমার যে কোপটা মারলি তবে হইল, পরে কইতেছে হইছে নাকি তুই গেলি কি লেগে নাম কইলি কি লেগে, নাম না কইতে তোরা কিছু না করতাম। পরে আমি কইছি ঠিক আছে যদি কেউ আর কোনো দিন আমার নাম লোস তাহলে আমি গাই দিয়ে দিই, একবার মেরালাম ওরা কাহ ফাললে মেরে লিস। তেমন করতে করতে অনেকদিন চুরি ডাকাতি করতেছি, এমনি বাবাই কইতেছে
এই চুরি ডাকাতি করে আপনার কত টাকা থাকতো প্রতি মাসে, বা
প্রতি মাসে আনুমানিক যদি 2-1টা থাপা দিতে পারতাম তো একদিন ফরফরাই 2-3 হাজার টাকা পকেটে আইতো।
এই মাত্র 2-3 হাজার টাকা,
2-3 হাজার টাকা আসতো, আমরা যদি 20,000 টাকা রাখতে পারতাম তাহলে 7 জন আঘাত করবি, একটা আঘাত করলে সব ঠান্ডায় যাবো, ভয় ভাবে যে আমরা আঘাত করবো, এমন একটা প্ল্যান ছিল। তো প্রথমে আঘাত প্রথমে মারতাম হকি স্টিক দিয়ে, যদি বেশি শব্দ করতো ছুরি দিয়ে মারতাম, তখন মানে আমাদের কোনো কিছু মনে থাকতো না।
আমরা চুরি করার আগে বা এই ধরনের ডাকাতি করার আগে আপনারা কি কোনো নেশা করতেন?
না, নেশা টেশা করতাম না, সিগারেট খেতাম।
থামাইতেন কিভাবে আপনারা সিএনজি গুলো? থামানো কিভাবে?
যদি সিএনজি থামাইতো, এই যে নৌকা বা একটা কিছু গাছ টাস এগুলো
রাস্তার মধ্যে ফেলা দিত,
ফেলা দিত।
আর এছাড়া
রিক্সা হইলে তো ধরেই সাইডে থাকতাম, হঠাৎ করে ওইটা সেরে গেতাম রিক্সা থামা, না থামাইলে পিছন দিয়ে গিয়া যেমন একটা রাকুব মারছিলাম যদি মুরব্বী তো তাও তুই বাসা চলতো, কিন্তু আমাদের মুখ বন্ধ থাকতো, কেউ যেন
ভয় করতো না যে আশেপাশ থেকে লোকজন যে কোনো মুহূর্তে ধরে ফেলতে পারে, লোকজন জড়ো হয়ে যেত,
তেমন একটা ভয় থাকতো না। যে আমরা যে সাতজন আছি, সাতজনের কাছে অস্ত্র আছে।
কি অস্ত্র থাকতো?
ছুরি থাকতো, রামদাও থাকতো, হকি স্টিক থাকতো। আমার কথা হইলো, যদি আশেপাশে কোনো আয়ে তাহলে দূর থেকে ফাঁকা ফাঁকা বাড়ি, অনেক দূরে দূরে পারি, যে আসলে যদি দুই একজন আয়ে তাহলে আমরা আহত নিয়ে তো যাই হোক একটা কিছু করে যাইতে পারবো, এমন ধরনের একটা ইয়া ছিল। তারপরে এভাবে যাই করি, কিন্তু বাপমার কিন্তু এক টাকাও দিতেছে না। বাপমায় কইতো যে কাজ কর প্রোডাকশনে, তো কইতাম প্রোডাকশনে কাজ করে আর কি করবো, কয়েক মাস যাক তারপরে দোকান দেবো। পরে মানুষের তো শুনতে আছে যে আমি নেশা টেশা করি, খারাপ পথে চলি, একটু না একটু আবাস পাইতেছে বাপমায়। পরে বাপা কইতাছে বিয়া করাইব, পরে আমি কইছি অসম্ভব, আমার তো বিয়ের বয়স হয়নি, মাত্র 19 বছর চলতেছে, বা কাজ করি না, দোকান চালাই না, কোনো কিছু করি না, খাওয়া মুখী। আমার প্ল্যান হলো যদি আমি বিয়া করি আর সামনে আগাইতে পারতাম না, খারাপ কাজে যেতে পারতাম না, বন্ধু বান্ধবের সময় দিতে পারতাম না। পরে এরা করছে কি, আমার বাবিটা বিজিটি আসলে এরা সবাই বুঝাইতেছে না, বিয়া করে সে ভালো হয়ে যাবে, ওগা বা আগের যে মেয়েটার আঘাত পাইছে এটা বলতে পারবি,
মেয়েটার সাথে প্রেম করে আপনি ধরনের।
হ্যাঁ হ্যাঁ, সবাই জানতো। এমন করে পরে বিয়া টিয়া দেখতেছে, পরে যদি কোনো জায়গাতে আমার দেখতে আই, আমি একদম নার্ভাস অবস্থায় যাই যাতে আমার পছন্দ না করে। তেমন করতে করতে কয়েক জায়গায় দেখছে, এক জায়গায় গিয়া বিয়া ঠিক করছে। পরে আমি শুনছি আয়া সেরা কইতেছে যে এমুক দিন তোর বিয়া, প্রায় আমার দুলাভাই যখন কইছে, আমি কইছি আমার না আপনার। পরে কয় এমনি কইলি কে? পরে আমি কইতেছি এমনি কইতাম না, আমার বিয়া আমি জানি না, আপনারা গিয়া ঠিক করে আয়া ফরেন শিখছেন কই এডি। পরে কয় এতলা কথা হয়েছে না বিয়া মঙ্গলবার, বিয়ার আর কোনো ফাইনাল ইয়া নাই, ফাইনাল করে দিয়ে আসি, তুই বন্ধু বান্ধব দাওয়াত দিস। পরে আমি কি ঠিক আছে, মঙ্গলবার বিয়ে হইলে আপনার হইবো আমার হইতো না, এই নিয়ে সকালে ঝগড়া হইলো, দুলাভাই আইসে আমার মারতো, আমিও করছি কি দৌড় দিয়ে লাড়ি লই লাইছি। এটা হচ্ছে একটা বাজারের মধ্যে
দুলাভাইয়ের সাথে,
হ্যাঁ দোকানে, তখন করছে কি আবার জিদ দিলে বেশি আয়া সাইরে বাস লেয়া মারছে বাড়ি, আমার আবার এত বাস যেটা আসলে দুই হাতে ধরে ঠেক দিছি বাসটার, ওই বাসটা ফাইটে গেছে, কিন্তু অল্প লেগে আমার মাথা আঘাতটা লাগে নাই, আঘাতটা লাগলে হয়তো আমি ওই জায়গাতে মরে যাইতাম। জিদে জিদি করে বাইর দৌড়ে এলাম, বাইতে এসে আমার তো সাহস আছে, আমি দৌড়ে গিয়ে দাউলেছি।
আপনার তো কি মাথায় কাজ করতেছিল না তখন যে আমার দুলাভাইয়ের সাথে আমি এটা করছি?
না, তখন আমার মাথায় কাজ করতেছে না যে আমার বিয়ে করাইব কি লেগে, আর আমি বন্ধু বান্ধব সার্কেল সব ছেড়ে দিতে বা একদম নিরব ভাবে চলতে হইব, আমার একটা প্ল্যান হইলো এটা, আগের মতো দাপট ছিল চলতে পারতাম না, তখন দৌড়ে গিয়ে বাইতে দাও আনলাম যে আমি কবাইলাম মিলার। পরে সবাই দৌড়া টুরা ছুটে নিল, নেওয়ার পরে আমি বাইক থাকতাম না, আমি যাবো না, বলে বাবিরা কইতেছে বাইক থাক অসুবিধা নাই, তোর একটা বুদ্ধি দেয় যদি বিয়া না করছি এটা কাজটা কর। কি বুদ্ধি? কয় মেয়ের বাপের ফোন নাম্বার জোগাড় করে, তুই ইমার্জেন্সি ফোন লাগা যে ছেলে খারাপ। পরে যেমন জোগাড় করে সেরা ফোন লাগাইলাম যে যার সাথে বিয়ে ঠিক করছেন ছেলে তো মদ গাঞ্জা খায় চুরি ডাকাতি করে, আপনি চিনেন না, তবে খুব খারাপ হয়।
মানে নিজের কথা নিজেই বলতে,
নিজেই বলতেছি
অন্যজনের
নাম দিয়া। পরে আপনি কে? পরে আমি কইছি আমি ছেলের বন্ধু। তুই কইতাছ তুমি এটা কি লে বলতেছ, এই খারাপ হোক আমরা বিয়ে দিন। পরে কইতেছি যে ঠিক আছে যদি দেন তাইলে কালকে আর বাড়িতে আসে, আর না আসলে ওই ছেলে বাড়িতে যাবো ছেলের দেখে যাবে। পরে করছে যেমন আনাইছে, আনানোর পরে আমি কইতেছি যে দেখেন বিয়ে দিয়ে না, কারণ আমি বিয়ে করতাম না, যদি এরা ঠিক করে আছে আমি তো আপনার মেয়ের দেহেও নাই। পরে কইতেছে কি লে তোমার সমস্যাটা কি? পরে আমি কি আমি বিয়ে করতাম না, জোর করে যদি দেন হয়তো এক সপ্তাহ পরে আমি ডিভোর্স করে দিন, তখন কিন্তু আপনার ইজ্জত লিও টানাটেন লাগবে, কারণ ইচ্ছের বিরুদ্ধে আপনি কোনো কিছু করতে পারেন না। পরে কইতেছে কে তোমার কি যৌতুকের টাকা কম হয়? আমি কি 2 লাখ টাকা যৌতুক দিলাম বিয়ে করতাম। পরে করছি কি আগে চেয়ারম্যান খবর দিচ্ছে, মেম্বার খবর দিচ্ছে, আনার পরে আমাকে বাড়িতে বসছে, বসার পরে চেয়ারম্যান একটাই প্রশ্ন করছে আমার যে কি সমস্যাটা কি? পরে আমি কইছি সমস্যাটা আমার অসুবিধা আছে, আমি এখন বিয়ে করতাম না। পরে চেয়ারম্যান কয় ছেলে বিয়ে না করলে তো আর কোনো জোর চলে না। পরে যাক ওই বিয়া আমগো বাড়ির পাশাপাশি আরেকজনের লোকের ঠিক করে গেছে আর 2 দিন পরে আয়া, কারণ ইজ্জত পাচ্ছে মঙ্গলবারের ডেট। পরে আমার বিয়ে দেখছে দেখে আবার দেখতেছে, পরে আমি কইতেছি যে একটা কি শিক্ষা হয় নাই? পরে চুপি চুপে আমার আব্বা আর আম্মা গেল দেখতো, আমি জিজ্ঞেস কই যেতেছেন? প্রেমক জায়গা যাইতেছে তোর বন্ডি দেখার লাগে। আমি গেছি ঠিক আছে, তো এদিক দিয়ে এটা কয়ে আসার তারা গিয়ে আসেরা দেখে তাকে পছন্দ হয়েছে। পরে আমার বোন টন সবাই বোন জমা এক ফাড়াইছে, আমার ফাড়াইছে এক জায়গায় বেড়াইতে, আর তারা গেছে এদিক দিয়ে। যখন হেতারা আইবো আমার বাড়িতে দেখতো, তখন তো আমার খুঁজতে মন লাগে, আমার কইতেছে শিফট কর কি লেগে লোকজন এগো বাড়িতে। আমি কি আপনার কি লাশ সরম কিচ্ছু না, আমি দেখবার না করছি বা একটা বিয়ে বাংছি। পরে দিল দেখবা ইজ্জত রাশা তোর কাছে আমি বড় হাজার করি, তুই সামনে গিয়া কোন জিগাইলে কইয়া উত্তর দিয়ে আয়া ফরিস, এরপরে আমি বুঝবো। আমি কইছি ঠিক আছে, শেভ করাম কি আমি শেভ করতাম না, শার্ট যেটা পুরানো ছিল ওটা বাদ দিয়ে আমার শার্টটা আবার বানাইতাম, পুরান শার্ট পরছি, পুরান প্যান্ট পরছি, এই নর্মাল স্যান্ডেল পরে গেছি। যাওয়ার পরে একদম নার্ভাস অবস্থা, যাওয়ার পরে গিয়া সেটা জিগাইতেছে, এই তোমার নাম কি? পরে নাম কইলাম, পরে জিগাইলো তোমরা কয় ভাই? তুই কয় ভাই জিগাইছে? পরে আমি বোনের সহ কইয়া দিছি, এত বোন এত ভাই, তিন ভাই দুই বোন। পরে কয় ঠিক আছে আর কোনো জিগানের নেই যাবো। আর ভাবলাম মনে হয় পছন্দ হয় না, যেহেতু একটা জিগাইছে তিনটা কইছি, বাড়ায় বাড়ায় কইছি, মনে হয় বাদ দিছে জায়গা। তো বাজারে সেরা খালি একটার পর একটা খবর দিতেছে, এরা গেছে নি দেখা, গেছে নি দেখা, আইলে আমরা জানাইছি। এটা হচ্ছে রমজান মাস, মাগরিবের আখ্যানা আমার কইতেছে যে মুরগা টুরগা যা আছে কিনে দে, কিন লেগা কয় তোর বিয়ে ঠিক হয়েছে, এটা কইতেছে আমার বড় বোন। কিন্তু সবার যেমন তুমি আমার বড় বোন, আমি এখনো মানি আজীবন মানব। পরে বড় বোন কইতেছে দেখ যাওয়া রয়েছে, এই তুই দেখলে দেখা, যদি না করস তাহলে হইতো না। বললাম কি দেখো তোমরা যদি ঠিক করে এলেছ, এখন আমি দেখে যদি না আমি করতাম না তাহলে তোমাকে ইজ্জত আর থাকতো না। তো এই বেচা কিনা গরু যাচ্ছে লাভ নাই, আমি চাইতাম যেতাম না। তো ঈদের দিন 22 দিনের সময় রাখছে বিয়ের ডেট, ঈদের দিন দুলাভাই চাইতেছে আমরা লয়ে যাবো, আমি গেছি না। তারপরে বিয়ে হইলো, বিয়ে হওয়ার পরে আমি
মেয়েটাকে দেখেছিলেন এর আগে?
না এর আগে দেখিনি,
দেখেনও নি,
দেখিনি,
ওকে
না দেখে। তো আর আবার কইছিল যে ছেলে দেখতো না কেমন ছেলে, পরে হয়তো মগা টগা এসে ছেলে নিতে দেখবো না খেললে। আমার প্ল্যান হইলো পরে যদি আমি সাইরাও দিই, আমার মন মতো না হয় আমার দোষ থাকতো না যে আমি দেখে নি। যে বিয়ে হইলো, বিয়ে হওয়ার পরে আমাদের বাড়িতে আমরা আনার পরে বিয়ের 2 ঘন্টা পরে মেয়েরা দেখি নামাজ পড়তে দিচ্ছে একসাথে, হাত গুলো আমি দেখতেছি নামাজের দিকে, আমার নজর নেই, হাত গুলো দেখতেছি অত্যন্ত কালো রাতের বেলায় লাইটিং। পরে আমি কই মনে মনে কইতেছি নামাজ দরপরে না, মনে মনে কইতেছি শেষ হয়তো 4 দিন বা 8 দিন, এরপরে আমি আর রাখতাম না। দেখ বাড়িতে আনছে মানে রাস্তা আমার নানির বাড়ি, পরে সবাই দেখতে আইসা, পরে আমি দূর থেকে দেখতেছি দেখি কি অবস্থা। পরে দেখে মনে মনে খুব খুশি, আরে হাত দেখছি কালো, মুখ দিয়ে ফর্সা বা কাটিং সুন্দর। বাড়িতে আনার পরে দেখলাম হাত মিদি দিয়ে কালো বের হয়েছে। পরে দিন দোকানে গিয়ে ঘুমাইলাম দুলাভাইয়ের, পরের দিন বা সরিতে আমি আবার বন্ধু বান্ধব দিয়ে সাজায় রাখছি যতটুকু সাজানোর, যেহেতু বিয়ে করমই বিয়ে ধর বারবার করতাম না। পরে করছি কি সাজা টাজা সাইরা যাক বাসর হইল, চলতেছি ভালো। এই বিয়ের 1 মাস পরে এই গর্ভ সন্তান, তখন তো আর দেখতেছে আমি ভালো করে চলতেছি, বাপ মা খুব খুশি, কিন্তু ওই মেয়েরা আমার কিন্তু দৈনিকই ফোন টোন দিয়ে যাইতেছে।
যে মেয়েদের সাথে আপনার আগে সম্পর্ক?
আগে সম্পর্ক ছিল 4-5টা মেয়ের সাথে আমার সম্পর্ক সবসময় রাখতাম, যাতে আমার আগের ডরে মনে না হয়। আর যেটাই আগে তো বেশি ওইটার পেস দিয়া কথার পেসও ফেলায়। তারপর একটা মেয়ের লোক আমার সম্পর্ক বেশি হয়, ওই মেয়েটা মন প্রাণ দিয়ে চাইতেছে আমার কাছে বিয়া। কিছুদিন আগে আমার কইছিল বিয়ের কথা, তখন আমি কইছি 4-5 বছর আমি বিয়া করতাম না। যখন আমি বিয়া করে এলেছি তখন তো আমার ধরছে, তো দুইরা যখন পারে না কয় চলো এক জায়গায় বেড়াইতাম যাব, কই আমার বাবির বাড়িতে। ওরা কইতেছে ঠিক আছে চলো। পরে এমনি আমার শালা আবার আমার দোকানে থাকতো, চিন্তা করলাম এরা আমি পড়াই কি কিরা, এর সামনে তো যদি যাই পরে তো আমার কইবো যে বায়ের আফারে কইয়া দিব। পরে চিন্তা করলাম কইতেছি যে বিল্লাল আমি তো একটা জায়গায় যাইতে হইতেছে, তুমি দোকানে থাকো, কই যাবেন? আমি কইতে কারো কাছে কইও না, তোমার আফারে যে না জানে, তুমি তো যেহেতু দোকানে ছোট ভাই বা বন্ধুর মতো থাকতেছো, এই মুখের সাথে আমার সাথে আমি এক জায়গায় যাইতেছি। পরে কইতেছে যে ঠিক আছে জানো অসুবিধা নাই, আমি কইতাম না, কিন্তু আমি মনে হয় রিক্সা তো উঠতেও পারি নাই, এর আগে হ্যাঁ বলে দিছে যা ভাই মনে মন দিল ঘুরতে গেছে। তা আমি গেছি সরল মনে যে কইছে যে বাবির আনতাম জামা আইন। তো যাওয়ার পরে আমার খাওয়া দাওয়া করাইল, খাওয়া দাওয়া করার পরে কইতেছে মানুষ বেইমান হইতে পারে, এত কঠিন বেইমান হইতে পারে না, আমি দেখো এই জায়গা তিটি উড়ায় আনো, যা উড়ানের বাড়িতে উড়ায় কয় শুধু উড়ানের লেগে তোমার আনছি এন। আমি তো অবাক, কিরে আমি তো জানতাম না এই অবস্থা করবো। পরে কইতেছে যে এই মানে কি হে বকিরবা আর আমার কিরবা, আমি দেখো এটা করেছে বাপ মা, এখন যদি সারতে যাই যে যৌতুক দিছে আর 3টা বল দিতে হবে, দিবা তুমি যা লাগে আমি দিন। আমি তাও সম্ভব না, কারণ আমার চিন্তা হইলে আগে বংশ আর আমগো বংশ একদিন পার্থক্য আমার বাবা করাইব না, কিন্তু এর লগে তোমার সম্পর্ক এই গেছে বিয়ের কথা কইয়া। আমি উঠিয়া পরে কলার করছি যে তুই হয়তো বিয়া করে যাবি আর নাকি একটা কিছু করে দিয়ে যাবি, মানে মেরে দিয়ে যাবি
মেয়েটা।
পরে আমার কলার সাপড়ে যখন ধরছে আমারও তখন জি ধরছে ইচ্ছা মতো থাপড়। থাপড় দেওয়ার পরে চিৎকার দিছে আর ভাবি
নাম কি ছিল
আমেনা।
আমেনা ওকে।
আর ভাবি এসে দৌড়ে কিছু দেখতেছে গাল ফাইটে রক্ত আইতেছে মুখে। পরে কইতেছে না ভাবি কিচ্ছু কিচ্ছু নাইলো রক্ত কিল লেগে। আমি তাই মারছি, আপনি মারলেন কিল লেগে? এত বড় সাহস বেড়াইতে নাইছেন? আমি বেড়াইতে নাইছি ভালো কথা, এইসব তুললো কিল লেগে। কবে কি করছি না করছি এইসব কে এখানে? পরে কয় আর আনছি এখানে এইসব তোলার লেগে। আর আমি কি ঠিক আছে আমি গেছি। পরে আর কিছুদিন পরে নিজে আত্মহত্যা
মানে
নিজেই বাড়িতে আইসা আমার দু একদিন বলছে যে দেখো এখনো সময় আছে যা করার করো। আমি একজাক্টলি বলছি যে না তোর লোক আমার কোনো কথা নাই, যা হয়েছে সব বুঝা যা, আর কোনোদিন আমার দিকে নজর দিস না, আর যেটুকু হয়েছে পারলে মাফ করিস না পারলে যেটা ইচ্ছে পারলে করিস তুই, বুঝলা যা সম্পর্কের কথা। দেখা যায় তোমার স্বার্থের লেগে করছে আমি কি আমি আমার স্বার্থের লেগে সবকিছু করতে পারি।
এই যে আপনি বিয়ে করেছিলেন মেয়েটাকে এটা জানতো?
হ্যাঁ জানতো।
জানার পরেও আপনাকে বলতো?
জানার পরেও বলতো যে ওই বৌসার দাও আমার বিয়ে করো। তখন আমি থাপড় টপড় দিয়ে যখন বাড়িতে এসে আর তিন দিন আমার বিরক্ত করছে। বিরক্ত করার পরে আমি কইছি তুই মরতারস না, আশেপাশে কত কেরির গুড়ি খেয়ে মরতাস, তুই মর তুমি। আমি বললে তুমি খুশি? আমি কে হঠাৎ একদিন বিকালবেলা শুনি কেরির গুড়ি খেয়েছি। আমি তো আমার মাথা পুরো গরম, না জানি কোনো কিছু লেখা খাইয়া মরছিনি, তাইলে তো আমার আমি ফেসে যাবো। পরে শুনছি না কোনো কিছু করে নাই, কোনো কিছু লেখা নাই, বাজারে আইসে মাল লোকে তোকে হয়েছে এসেছিল মারা গেছে। মনে মনে করলাম যে আমি বাঁচলাম, নাই তো অনেক কিছু করতো।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা আরো একবার বেঁচে গেছে। অপরাধ মানুষকে কতদূর নিয়ে যেতে পারে? সৃষ্টির সেরা জীব মানুষ, এবং এই মানুষই যখন অপরাধগুলো করেন সেই অপরাধের ধরন মানুষকে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীতে পরিণত করতে পারে, যার শত শত প্রমাণ আমরা যাহা বলিব সত্য বলিব প্রতিনিয়ত পাই। কিন্তু এই মানুষই যখন বিবেকের তাড়না বোধ থেকে লাখো মানুষের সামনে এসে বলে যে আমার মতো ভুল করো না, এই দুনিয়াতে একবারই মানুষ হিসেবে আসা, এবং মানুষ হিসেবে আসা, অন্য কোনো পশু প্রাণী হিসেবে নয়, এবং সেই মনুষ্য জীবন কত অপচয় করছি আমরা, সেই মনুষ্য জীবন কিভাবে মানুষের জন্য কাজে না লাগিয়ে সমাজের ভালোর জন্য কাজে না লাগিয়ে এই সমাজের ক্ষতি করে চলেছি আমরা, এবং তার বিনিময়ে আমরা যে আসলে ভালো কিছু পাই না, তার বিনিময়ে আমাদের জীবনটা যে দুর্বিষহ হয়ে ওঠে, সেটারও হাজারটা প্রমাণ আমরা আমাদের যাহা বলিব সত্য বলিবতে বারবারই রাখি। এই যাহা বলিব সত্য বলিব এমন একটি অনুষ্ঠান যেখানে অপরাধ এবং ভুলের কারণ দেখানো হয়, অপরাধগুলো কি সেটা দেখানো হয়, এবং অপরাধের প্রাশ্চিত্য কি, অপরাধের শাস্তি কি সেটা দেখানো হয়। এরপরেও কেউ যদি এই অনুষ্ঠানটি থেকে অপরাধী হওয়ার সুযোগ নেন, কেউ অনুষ্ঠানটি থেকে যদি কোনো ক্লু বের করার সুযোগ করেন যে না ও অপরাধ কিভাবে করে সেটা আমি করব, তাহলে সেই জায়গাটিতে আপনাকে চরম বোকা বলা ছাড়া আর কিছুই করার নেই। কারণ মানুষ দেখে শেখে একটা কথা আছে, এইসব অপরাধী এইসব ভুলের জন্ম দেয়া মানুষকে দেখে আপনার যদি বিবেক বোধ জাগ্রত না হয়, যাদের অলরেডি বিবেক বোধ জাগ্রত হয়েছে, তাহলে আপনার জন্য দোয়া করা ছাড়া, আপনার জন্য শুভকামনা জানানো ছাড়া আমাদের আর কিছুই করার থাকে না। আমরা চার মিনিটের বিজ্ঞাপন বিরতি নেব, চার মিনিট পরপর আবারও ফিরে আসবো জুয়েলকে সাথে করে যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন ABC রেডিও FM 89.2 আর জি কিব্রিয়ার সাথে।
This track was downloaded from fusionbd.com.
প্রিয় শ্রোতা, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমি আর জিকে দিয়ে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আর জে সুমন, সাউন্ড এডিটর মঞ্জু, এবং আমার সামনে বসে রয়েছে আজকের অতিথি জুয়েল তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। জুয়েলকে দেখতে চাইলে, কোনো প্রশ্ন করতে চাইলে, কিছু বলতে চাইলে, কমেন্টস করতে চাইলে যাহা বলিব সত্য বলিব সম্পর্কে, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের পেজের অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাওয়ার পরে আপনি লাইক দিতে পারেন, এবং ওই পেজে একটি পেজের আপনি লিঙ্ক পাবেন, সেই লিঙ্ক অনুসারে গিয়ে আপনি জুয়েলকে দেখতে পাবেন, এবং চাইলে আপনি ওই পেজটিতেও লাইক দিতে পারেন, হয়ে যেতে পারেন একই সাথে ABC রেডিও এবং ওই অনুষ্ঠানটির মেম্বার। আমরা ফিরে যাচ্ছি জুয়েলের কাছে। তারপর
মাড়িটারি দিল, আমিও জানাজায় সরে গেলাম, মাড়িটারি দিলাম।
আপনিও গেলেন ওখানে জানাজাতে?
জি।
কিন্তু ওনার তো ভাবিটা জানতো যে এই ঘটনার পেছনে আপনি দায়ী?
হ্যাঁ জানতো, কিন্তু ওই দিন আবার এর মার সাথে তখন রয়েছে, তো ভাবছে হয়তো মার লোকে তখন করে মারা গেছে। কিন্তু ওর ভাবি যদি আবার আমার কিছু টানতে যায় তাহলে আর ভাবির ক্ষতি হবে।
কেন ক্ষতি হবে?
কারণ জানে আমি খারাপ লোক, বা শুনছে এর ক্ষতি করে আমার কোনো ব্যাপার না, হয়তো রাত্রে বাইরে এলো আমি দূরে নিয়ে এলাম, বিরাট কিছু হইতে পারে।
সেই ভয় থেকে আপনাদের কিছু করেনি?
না, ওই ভয় থেকে একদম ঠান্ডা হয়ে গেছে। এরপর চিন্তা করলাম না আমি তো একটু ভালো দিক দরকার, যে খারাপ কাজ অনেক হয়েছে, মনে মনে ইয়া করতেছি। তারপর আমার সন্তান হইল, সন্তান হওয়ার পরে সন্তান হওয়ার পিছনে বহুত কষ্ট শুরু হয়েছে আমার, কিন্তু এরপরও আমি নারীর নেশাটা ছাড়ি না।
সন্তান হওয়ার পরে কিসের কষ্ট শুরু হয়েছে?
কষ্ট শুরু হয়েছে পিতামাতা একটু অন্য চোখে দেখতেছে, যে এখন বউ হয়েছে ফুটেছে টাকা যা দেশ আরো বাড়াই দিতে হবো, কিন্তু আমার সাধ্য মতো আমি দিতেছি, কিন্তু এরা কইতেছে তুই পয়সা রাখস, অথচ আমি হারাম সাড়ে না পয়সা রাখি না। এটাই চিন্তা করতেছি ভালো আর কোন দাম পাইতেছি না, আবার আমি খারাপ হবো, এমন ধরনের
টাকা বেশি রোজগার করার জন্য আপনি খারাপ হবেন। ওই সময়টাতে আপনি কি করতেন, পেশা কি ছিল আপনার?
দোকান ছিল,
কিসের
দোকান দিয়েছেন? বিয়ের পরে।
বিয়ের পরে দোকান দিয়েছেন? কিসের দোকান? টেইলারিং দোকান। ওকে,
টেইলারিং দোকান চালাইতেছি, মোটামুটি কাজও ভালো।
ওকে,
অনেক কাজে 90% আগে দিয়ে আর 10% আমি খরচ করি। এমন করে চলার পরে এরপরে আমার সন্দেহ করতেছে, পরে এমন করতে এক বছর পরে আমার ভিন্ন করে গেছে। ভিন্ন হওয়ার পরে পরপরই বউর অসুস্থ, পায়ে গুঁড়ো আছে, এই গুঁড়ো থেকে সারা শরীর পচার অবস্থা। পরে চিন্তা করতে এরপরও আমি এই জিনিসটা খেয়াল করি না যে আমি এর খারাপ আমি করতে চাই, আমার ডায়ারে ফাইব কি লাগে, কিন্তু আর খারাপ করতেছি। এমন করতে করতে প্রায় 15টা মেয়ে শেষ হয়েছে আমার জানা মত।
বিয়ের পরে?
বিয়ের আগে 4টা, আর বিয়ের পরে বাকি 11টা। বিয়ের পরেই আমি বেশি
আত্মহত্যা করলো, তারপরও আপনি কাজ করলেন?
তারপরও এই মেয়েটা ছিল 5 নম্বর,
তারপরে আরো 10টি মেয়ের সাথে?
আরো 10টি মেয়ের সাথে। আমার পেশার মতো হয়ে গেছে যে আমি হয়তো এক সপ্তাহ ফোনে কথা কম, প্রায় 8-9টা সিম ব্যবহার করতাম আমি, এক সপ্তাহ ফোনে কথা, এক সপ্তাহের ভিতরে আমি কন্ট্রোলে নিয়ে যেতাম যে আমার দ্বারা এটা সম্ভব, বা দুই একটা বন্ধু বান্ধবরা আমি ফোনে কথা বলে ঠিক করে দিতাম, কারণ খুব গুছায় কথা বলতাম। তারপরে কি করলো, এমন করতে 15টার মাথা বউর স্বাস্থ্য ভালো না, এখানে এখানে নিতে আসছি, যাক গোড়া ভালো হইতেছে না, সারা শরীর পচার অবস্থা। তো যে বাবু বউর গয়না ছিল ওটি বিক্রি করে দোকানে কিছু মাল
উঠে, ওয়াইফ জানতো যে আপনি এই কাজগুলো করেন?
আমি তো জানতাম যে কতগুলো আমি ক্ষতি করছি মানুষের, এভাবে হোক ডাকাতি হোক চুরি হোক সব দিকে। কিন্তু পরে 15টা যখন শেষ হয়েছে, শেষ হওয়ার পরে চিন্তা করলাম যে বউর দিকে একটু নেশা দিই, এতদিন যে করলাম তা আমার লাভটা কি, বরঞ্চ পাপের বাগি হইলাম। তো এমন করতে করতে যখন গোড়া এই অবস্থা, ডাক্তারের কাছে যাইতেছি, যাওয়ার পরে ডাক্তার কইতেছে দেখেন এটা সমস্যা অন্য জায়গায় লিয়ে যান। পরে অন্য জায়গায় লিয়ে যাওয়ার পরীক্ষা করলাম, প্রায় 5,000 টাকার ওর গয়না বাসার টাকা, 20,000 টাকা বেচছি গয়না বাসার টাকা, 5,000 টাকা পরীক্ষা, এমনি এমনি মিলে গেলে 10,000 টাকা একদিনই শেষ।
ওকে,
পরে চিন্তা করলাম না এইভাবে টাকা তো আমার খরচ করলে সারতো না, কিন্তু ভালো ডাক্তার ধরতে হবে।
ওকে,
পরীক্ষা টরীক্ষা রিপোর্ট হওয়ার পরে কইতেছে রক্ত শূন্যতা, আর যে ভাইরাসটা আছে এটা হয়তো বেশি টাকার ওষুধ লাগবো না, সেরে যাবো। পরে আমি কই এতদিন চিকিৎসা করলাম, সারলো না, 3 বছর চিকিৎসা করলাম, আবার এখন সেরে যাবো, ঠিক আছে সার লিছি বিশ্বাস।
ওকে,
পরে আমি কি রক্তের গ্রুপ ফ্যাডা মাড্ডা এক তাহলে আমি রক্ত দিন, কারণ না এখন দেওয়ার দরকার নাই, আগে যে গাড়া হয়েছে গাড়া সারো। পরে ওইখান থেকে ইঞ্জেকশন দিয়ে দিছে, বাড়িতেই তাইতে অর্ধেক আরাম হয়ে গেছে, যে এটা 3 বছরে সারে নাই অর্ধেক কমে গেছে একদিনে।
ওকে,
কমার পরে চিন্তা করলাম না রেগুলার ওষুধ খেলে সারবো, তো আবার বলছে 7 দিন পরে যাইতাম, 7 দিন পরে আবার 5,000 টাকা পকেটে লইলাম। তো এই যাওয়ার পরে গোড়ার শেষ ওষুধ দিয়ে দিছে যে এটি খাইতে, 5,000 শেষ রয়েছে আর মাত্র 5,000 টাকা। এই 5,000 টাকা আবার কইছে 15 দিন পরে যাইতাম, তো এই টাকাটা রাখছি আর কাজ করতেছি, চলতেছি, সংসার চালাইতেছি, বাচ্চার খরচ দিতেছি, বাচ্চার চিকিৎসা লাগতেছে, সবকিছু করতেছি। তখন ভাবি না যে আমি এত অভাবে বা শর্টে ফরম, ভাবলাম যে একটা না একটা বেড়া যদি এমনি না, আমি এমনি পেশা আছে, আমি পয়সা রোজগার করব, ভালো আমার এই কল্পনাটা কোনো কিছুই নাই আমার। তারপর যে আমার বন্ধু আছে আমার সাথে, আবার FM বুধবার আর রবিবার রেগুলার শুনে, পরে আমার কইতেছে এমন এমন ঘটনা, তোমার তো খারাপ মনে শুধু ভালো হয়েছে। পরে আমি কি ভালো হয়েছে মানে কাহ, পরে আকাশ নামের নাকি হৃদয় নামের একটা ঘটনা গেছিল আর 37টা মেয়ের, এই ঘটনাটা আমার ডাউনলোড করে শোনাইলো। পরে চিন্তা করলাম আমি ভালো হইতে পারবো না কেন, এরপরে নারী নেশাটা ছাড়ে না, না ছাড়াতে চিন্তা করলাম যে বউর তো রোগ ভালো হয়েছে, বউ গেতেছে আমার জিনিস গেলে গেছে, আমার তো গোড়া সারছে। এরপরে কি করছে, ইলেকশন সামনে আমার যে মূল ঘটনাটা, আমার বাবা টুকটাক রাজনীতি করতো, একবারে সরাসরি জড়িত থাকতো না, তা আমার কথা হইলো বাবা যে তো করে আমি দেখি কিছুটা পিছনে যাইতে পারি কিনা, যেহেতু আমি সামনে দেখতেছি কাজ করে খাইতে, এছাড়া পলিটিক্যাল করে চলা যায় কিনা, এমন ধরনের একটা নেশা হয়েছে। কিন্তু ওই যে আমার ওয়াইফ, এর কারণে কোনো কিছু আর দিতে পারে না, বাচ্চারা দিয়ে এমন ক্রিয়া কাটাইছে যে কেউ গাছের একটা কাঁচা মরিচ আনতে পারবে না। পরে সামনে ওয়াদা করছি ঠিক আছে, আমি কারো গাছের ফল আনতাম না, কোনো কিছুই করতাম না, কারো ক্ষতি করতাম না। পরে ডাকাতিটা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে আর করছে কি আরেকটা বাচ্চা, দ্বিতীয় বাচ্চা, এটা আমার ইচ্ছায় হয় নাই, মানে অপরকিলভাবে এটা আটকাইছে। পরে কইতেছে বাচ্চাটা নষ্ট করে দিন, আমি দেহ একটা বাচ্চা একটা ছেলে, আল্লাহ একটা মেয়ে দিতে পারে, ভবিষ্যতে একটা বাচ্চা তো আমার নিতে হইবই, দুইটা যেহেতু একটা হয়েছে আর একটা লাগবো, ছেলে হোক মেয়ে হোক, পরে এটাই থাক, নষ্ট করার দরকার নেই, যদি নষ্ট করতে গিয়ে তুমি মারা যাও। আমি এভাবে বোঝানোর পরে এখন আমার স্বাস্থ্য দুর্বল, বাচ্চা হয়ে গেল যদি মারা যাই কি হেলবা মারা গেল, এটা আমি বুঝুন। পরে বাচ্চাটা রাখলাম, তো এই বাচ্চা আবার কিছুদিন আগে শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বাড়ি যাওয়ার পরে বাচ্চা মিসে শুনাইছে যে ছেলে হয়েছে, তো আমার শ্বশুর খুব খুশি হয়েছে, তেমন একটা আমি খুশি না যে একটা ছেলে আছে আর একটা মেয়ে এলেই সবচেয়ে ভালো হইতো, কারণ ভবিষ্যতে আর কোনো বাচ্চা নেই এমন ধরনের পরিকল্পনা নাই। তো আমার বাপ মা খুব খুশি হয়েছে, খুশি হওয়ার পরে এই 4-5 মাস পরে নাই আনছে, তারপর চলতেছে খাইতেছে ভালো একসাথে, আবার টুকটাক সমস্যা নিয়ে আবার ভিন্ন করে দিছে, ভিন্ন হওয়ার পরে ভিন্ন খাইতেছে, এক সাইডে গরু রাখে এক সাইডে আমি তাই পার্টিশন দিয়ে ছোট করে থাকতেছি, থাকার পরে যাক কষ্ট চলি, তারপর বাপ মার দিকে আমি নজর রাখি যাতে বাপ মা আমার খারাপ না করতে পারে, আমার দ্বারা যে আবার আমার ছোট ভাই বোন খারাপ না। এমন করতে হতো একটা সামনে নির্বাচন, এর আগে আমগো পাড়া ওই পাড়া এমন মিলে গ্রামে গ্রামে কিছু দ্বন্দ্ব আছে, এই গ্রাম সেই গ্রাম দ্বন্দ্ব থাকার পরে এই গেঞ্জাম হইল, গেঞ্জাম হওয়ার পরে খুব ক্ষমতাশীল আবার খারাপ করতো, আব্বাই কইল যে এরা যেমন কন্ট্রোল আনতে, রাজনীতি করতো আবার গ্রামের কিছু সর্দারি করতো, মানুষের কোন অশান্তি না হয় এমন ধরনের একটা, যতই সাহসী ছিল আর যতই মারধর করতো, যেমন আমার বাপে স্বয়ং ডাইরেক্ট চোর গাইদে মেরে লেছে,
চোর
একবারে সফল দাগাইদে মেরে লেছে,
চোরে
চোরে
আর তার ছেলে চোর হলো,
হ্যাঁ ওই ডাকাতি করতে আসছে চুরি করতে আসছে সাহস দেখাইছে, চোরাগান নাও উইটা যাইয়া নৌকো দুইটা সফল দা ফার মারছে, এই বুরুল রেসের দে যাইয়া ওই সের দা বাড়ি বাইরে হওয়ার পরে মারা গেল, মারা যাওয়ার পরে ওনার কত হইলো আমারও বুঝাইছে লিগেল থাকবি প্রয়োজনে জান জীবন দিয়ে দিন, কিন্তু অন্যায় যাবে আমি নিজে মেরেলাম, ওই কারণে খুব সাবধানে চলাফেরা করতেছি, পিছনে যে ডিগে আছে যাতে বাবা না শুনে একটু ভালোর দিকে যাইতেছি, এই নিয়ে একটা ওই যে সমস্যাটা কইলাম যে খারাপ করতো চাঁদা বাজি সেই করতো, করার পরে সবাই চিন্তা করতেছে যে লগে তো দেখা যাইতেছে পারতেছি না, যে এই কোন শব্দ করে তার নামে একটা না একটা ঘটনা রটায় অত্যাচার যেভাবে পারে নোয়াই দিব দুমাই দিব, কিন্তু কন্ট্রোল নিতে পারতেছে না 4-5-6 জন লোক, সারা এলাকায় কন্ট্রোল করছে, এই 5-6টা লোকের কন্ট্রোল করতে পারলে পুরো রাজত্ব হের, ওরা আর চিন্তা করলো না এর লগে তো কোনো দিক দিয়ে পারতেছি না, কারণ ক্ষমতা আমগুনো, ওরা কি করলো প্ল্যান করছে যে একবারে বিদায় করে দেবে
আপনার বাবা সহ আপনাকে সহ
না, মানে আমি শুনলাম যে এরা মিল্লা ওই লোকটার বিদায় করে দেবে,
বাবা এর মধ্যে প্ল্যানের মধ্যে জড়িত
জড়িত
বিদায় করে দিব মানে মেরে ফেলবে
মেরে ফেলবে, কথা হইলো এতজন বসছে উলুর পাখনা উঠলে নাকি মারা যায় এমন ধরনের একটা শব্দ শুনছি, পরে আমি বাবার কাছে জিজ্ঞেস না ওই লোকটির কাছে জিজ্ঞেলাম কি হয়েছে,
কোন লোকটির কাছে জিজ্ঞেলাম যাদেরকে নিয়ে প্ল্যান করেছে, ওকে
ওরা কইলো আমার নাম তুমি ওটা থাকতে, আমি কই আমি থাকি কেমন, আর আব্বার যে সাহস আছে এটা আমি জানি, আমি কইছি ওনার মুখ দশজন বাড়িছে এটা যাবো থাকবো না, আমি নর্মালি আমি কইতাছি, পরে হারা কইতাছে হা দোয়া করিস
দোয়া করিস
দোয়া করিস, আমি কি এটা দোয়ার কি আছে, অনেকদিন ঘুরার পরে আমি দেখো তোমরা যখন পারো না এক কাজ করো শেষ বেশ আমার যা দেওয়ার দিও, হ্যাঁ উপেন আমি শেষ করে দিই আমার বার করার ব্যবস্থা
কি ছিল আসলে লোকটাকে আপনারা কেন মারতে চাচ্ছেন,
ওই যে সব গরিব মানুষের উপর অত্যাচার করে,
গরিব মানুষের উপর অত্যাচার করে সে কি মেম্বার বা চেয়ারম্যান বা অন্য কোনো কিছু,
কোনো কিছু না কিন্তু পলিটিক্যাল একটা উচ্চ পদের নেতা
আপনাদের এলাকাতে, এবং আপনারা সবাই মিলে ওকে মারতে চাচ্ছেন, উনি যে রাজনীতি করতো সে রাজনীতি কি আপনাদেরই রাজনীতি নাকি বিরোধী রাজনীতি ছিল, এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য পয়েন্ট, ওকে
তো সবাই তো ক্ষতির চিন্তা করলাম না, একজনের ক্ষতি 4-5 জনের 10 জনের ক্ষতি সারা গ্রাম বাস, তো এমন একটা জিদ নিয়ে ওরা যোগাযোগ রাখতেছি কই যায় না যায় খবর টবর আমারও রাখতে হইতেছে, ওরা একদিন শুনলাম যে এক জায়গায় যাইব, এর আগে কয়েকবার প্ল্যান নেওয়া হয়নি, উনি জানে ওই দিক দিয়ে আইব, নামার পরে গাড়ি থেকে নামছে,
আপনারা কয়জন ছিলেন ওখানে,
মানে ছিলাম মাত্র 7 জন, আমরা 2 জন দূরে,
2 জন
আছে না আছে সব খবর লাগাইছে,
ওখানে কি আপনার বাবার বন্ধুরাও ছিল,
হুম
ওই 7 জনের মধ্যে আপনার বাবার সাথে ছিল,
2 জন আমরা হইছি এই দুই জায়গায় ঘাট যে কোথায় আছে না আছে সম্পূর্ণ খোঁজ দিন, আর আর 5 জন একসাথে,
ওকে আর এই 5 জন এটা কি বাবার বন্ধু,
হ্যাঁ
আর আপনারা 2 জন কোন 2 জন, এরা
2 জন এই তাদের 7 জনের ভিতরে 6 জনের ভিতরে একজন
আমি
খারাপ হই বা এই ধরনের, কিন্তু ওনার জিদ যারে নিয়ে হইব এর উপর মানে প্রতিশোধ নিব,
ওকে
এমন একটা প্ল্যানের লোক, পরে আমরা জায়গা জায়গা থেকে খবর দিতেছি, খবর দেওয়ার পরে ওই জায়গায় এসে পরে তারা অ্যাটাক করলো। অ্যাটাক করে উনি অন্য কোন অস্ত্র না, সাধারণ আলোপাত্রে কোপায় টোপায় মারছে। মারার পরে আমরা কোন সন্দেহমূলক ভাবে আমরা সন্দেহ করতে দেই না, এরপরে যেমন আমরা সন্দেহ করতেছে আমার কথা, আমরা সাধারণে থাকবো যাতে না বুঝে। আর সারা এলাকার লোক বাগিয়ে দিতেছে
ভয়ে
পুলিশ টুলিশ হয়, কিন্তু আমরা বাগি না, শুধু রাইতে দূরে থাকি যাতে আমরা সন্দেহ না করতে পারি। এমন করতে করতে যখন মামলার চালু হয়েছে সেদিন মোটামুটি অনেক জুম দিছে, প্রায় 15-16 জন।
আপনারা ছিলেন ওর মধ্যে?
এর মধ্যে আমি, বাবা, আশেপাশে রামগড়ার যে 5-6-7-8 জন ভালো মানুষ দিয়ে রাখছে বেশি। এই ঘটনাস্থলের কিছু লোক পরে নাই।
এই যে লোকটাকে আপনারা মানলেন, তার সাথে তো আপনাদের একটা দ্বন্দ্ব আগে থেকেই ছিল। এই লোকটা নিশ্চয়ই গেস করতে পেরেছে, অনুমান করতে পেরেছে আপনারা এই কাজটা করবেন। তার ফ্যামিলি নিশ্চয়ই অনুমান করতে পেরেছে। আগে কোন ধরনের ঝগড়াঝাটি তার সাথে গিয়েছিলেন?
ঝগড়াঝাটি এমনি আড়ালে হইতো, সরাসরি হয়নি। তারপর মনে করেন এই ব্যবস্থা তো চলতে এখনো মামলা মোটামুটি চলতে।
কত সালের মামলা হলো?
সাল বলতে গেলে সমস্যা।
আচ্ছা, আপনি এই জিনিসগুলো হাইড করতে চাচ্ছেন। ওকে প্রিয় শ্রোতা, আমরা এখানে একটু বলি, আমরা শুধু ঘটনার এসেন্সটা এখানে পরিবেশন করি, যাতে করে ওই লোকটি যিনি এখানে যারা স্বীকারোক্তি দিতে আসছেন তার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা না হয়। একটা জিনিস এখানে মনে রাখবেন, তাকে ধরিয়ে দেয়া তার ব্যক্তিগত জীবনে সমস্যা করাটা আমাদের মূল উদ্দেশ্য নয়। তিনি যেভাবে এখানে স্বীকারোক্তিগুলো দিচ্ছেন সেগুলো যদি মামলার এভিডেন্স হিসেবে যদি আইনি কর্তৃপক্ষ ব্যবহার করেন সেটা তারা স্বইচ্ছাই করতে পারেন, কারণ এটা গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। কিন্তু আমরা সেটাকে কোনোভাবে ইনসিস্ট করি না এবং কোনোভাবে ইন্সপায়ার করি না, এই অর্থে যে এটা কি ডকুমেন্ট, সুতরাং এটাকে আপনারা ব্যবহার করুন। যিনি এখানে স্বীকারোক্তি দিতে এসছেন স্বইচ্ছায় দিতে এসছেন এবং এগুলো তিনি তার বিবেকবোধের জায়গা থেকে এজন্যই বলছেন যে তার মতো করে যেন আপনার জীবনটা না হয়, সুতরাং তাকে নিয়ে কোয়ারি করার জায়গাটা চাইতে তিনি অপরাধটা করেছেন এটা স্বীকার করছেন, কিভাবে করেছেন, কোন জায়গাটায় করেছেন, কার সঙ্গে করেছেন, কোনভাবে করেছেন, কত তারিখে করেছেন, এই জিনিসগুলো আমাদের দরকার নেই। আপনারা মোটামুটি আপনার জায়গা থেকে এসেন্স ঘটনার নির্যাসটা বুঝে নিলেই চলবে এবং সেই জায়গাটা থেকে নিজেকে সতর্ক রাখলেই চলবে। ওকে, হ্যাঁ বলুন। তারপর?
হ্যাঁ, তারপর আমরা দূরে দূরে রইলাম অনেকদিন। আস্তে 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 আমরা আবার বাড়িতে, মানে যেভাবে বেল টেল কাইটটা জামিন টেবিন বাড়িতে আইলাম। আর পরে এর মধ্যে কয়েকজন আটকে ফেলাইছে যারা না জানে, এগুলো ছুটাইতে সময় লাগছে, রিমান্ডে টিমান্ডে দিছে, কিন্তু কোন শব্দ পারেনি, কারণ এরা কিছু জানে না, শব্দ পারিব কইতে। কিন্তু যারা জানে তারা তো শেষ দূরেই গেছে,
পালাই চলে গেছে
বা যারা করছে তারা তো আর কাছে থাকে নাই, তেমন ধরনের একটা প্ল্যান করে কোনো সাক্ষী পায়নি। না পাওয়াতে আস্তে আস্তে এখন বসবাস চলতেছে বাড়িতে। এইভাবে মনে করেন আমি দেখতেছি দিনের দিন আর্থিক ভাবে সমস্যা পড়তেছে। চিন্তা করলাম আর্থিক ভাবে সমস্যা হইতেছে, আবার খারাপ কাজ করবো। পরে চিন্তা করি যে এখন বউ আছে বা আশেপাশে আত্মীয় স্বজন অনেকে, আগে আত্মীয় ছিল আমার নিজের ফ্যামিলির, এখন তো শ্বশুরের ফ্যামিলির আত্মীয় আছে, যদি একটা বদনাম রটে একটা জায়গায় ধরা খাই তাহলে তো আমার মান সম্মান থাকতাম। এরপরে মানে টাকার দিক নিয়ে সেটা হইলে যেমন আমার কোনো কিছু আর বাজে না, যেটা ইচ্ছে এটাই করতে পারবো। যেমন এখনো যদি বাইরেই হাজার হাজার টাকা কামাইতে পারবো, কিন্তু ছেলে পেলের দিক চিন্তা করি। এমন করতে করতে মাঝখানে যখন মামলা টামলা শেষ মোটামুটি গেলাম, আমরা সবাই এলাম, হঠাৎ করে গভীর রাতে আমার ওয়াইফের অসুস্থ। অসুস্থ হওয়ার পরে ভাবছি যে সাধারণত এমনি এসে সারব না, পরের দিন আমি দোকানে গেছি, পরে শুনি যে না হাসপাতালে নিতে হইতাছে। গেলাম, স্যালাইন ট্যালাইন দিল, কইছে দুর্বল। এমন করতে করতে দিনের দিন বাড়তেছে, বাড়তে 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 আমার এদিক দিয়ে কাজ চলতেছে। ছেলে পেলে ইয়ার চিন্তা করতেছি যে যদি অসুস্থতা ছেলে পেলে কি করবো। মন করতে করতে আমার ওয়াইফের নিয়ে ব্যস্ত, তখন আর কোন মেয়েটি আর খেল নাই। কিন্তু এভাবে চিকিৎসা ডাকা আনছি কয়েকবার, কুমিল্লা নিছি, মেন মেন জায়গায় নিয়েছি, নেওয়ার পরে মনে করেন কোন সুফল পাইতেছি না। এভাবে বন্ধু বান্ধবদের ধার করতে করতে প্রায় 1,00,000 টাকার মতো ধার করছি।
সবাই আপনাকে ধার দিত?
ধার দিত।
ওকে,
ধার দিত। সবার সাথে আমার চলাফেরা আবার ভালো ছিল, তার মধ্যে আমার বাপ মার কাছ থেকে আডানা পয়সা নেয় নাই, চাইও নাই, দেওয়া নাই। আমার শ্বশুর বাড়িতে আডানা পয়সা চাইও নাই, দেওয়া নাই। সব আমার কথা হলো আমার যতটুকু ক্ষমতা আছে আমি ব্যবহার করার পরে যদি না পারি তখন আমি হাত বাড়াম। তারপর আমি কি করলাম, আমি তাদের কাছ থেকে বন্ধু বান্ধব থেকে নিতে নিতে দেখি 1,00,000 টাকা শেষ, তা আরো টাকার দরকার, আরো হালাত করলাম, ধার নিলাম। আমার কত হইলে এনজিও তো আছে, আমি উড়ে এসে তা করে নিয়ে যান, সবার এগুয়ে নিছে, হয়তো মাস দুয়েক দেরি হবে। আবার কিছু ইন্টারেস্ট এর উপর আনছি 50,000 টাকার মতো, কারণ 1,00,000 টাকার মতো বন্ধু বান্ধবদের ধার করছে, আর কোন বন্ধু বান্ধবদের চাওয়া যায় না। পরে লভ্যাংশের ভাবে আনছি, আনার পরে 50,000 শেষ করার পরে এই পরীক্ষা টরীক্ষা করার পরে অনেক কিছু করার পরে কয় না কোনো সমস্যা দেখতেছি না, আর কি হয়েছে না হয়েছে, এটা মাথার ভিতর সিটি স্ক্যান করছে, কোনো কিছু নেই। আল্ট্রাসোনোগ্রাফি করছে কোনো কিছু নাই, কিন্তু দিনে দিনে শুকিয়ে যেতেছে। পরে এক কবিরাজ ধরলাম, এক কবিরাজ তাবিজ করছে। পরে তাবিজের কথা যখন বাড়িতে কইছে লাগছে ঝগড়া, কি এর তাবিজ করছে তোর বউ কেডা মেরে লেতেছে, বাপমা তো জানে নি। এই কবিরাজ হইতেছে যে তাবিজ উঠাই তার মা, বাপমার যখন কইছি বাপমাকে আমার বাড়ির বদনাম করবি তুই, তোর বউ তুই কোনো দিক যাই গিয়া তুই তাবিজ ধরত না। চিন্তা করলাম কোনো দিক যায় বাসমু কই। তারপর আমার দোকানের এখানে নিয়ে 2 মাস রাখছে, দেখি একই অবস্থা। আবার বেগাত্তা টাকাত্তা কইরা বড় অফাজে মানি ওনারা, আবার কইলে আমার কত রাখে আইসি আয়াসেরা চিকিৎসা কবিরাজ তো চলতেছে, আর ওই দিক দিয়ে কিছু বন্ধু বান্ধবের টাকা দিতে হইতেছে। পরে এনজিও নাম দিলাম, নাম দিয়ে মোটামুটি 80,000 টাকা শেষ করলাম। শেষ করার পরে বাকি টাকা কি করি, বইনে বড় অফাতে আমি যে কোনো টাইমে এখনো টাকা ছিল আমি ওনার কাছে চাই পাই, আর কারোর কাছে পাইও না তেমন একটা চাইও না। পরে ওনার কাছ থেকে 20,000 টাকার মতো আনছি, আইনে মজাইলাম। মজানোর পরে একদিন হঠাৎ করে আব্বা শুনছে কাঁদতে যে ডাক দিছে। পরে গেলাম, তোর এতটাই ঋণ কি এর কত, তোর আফাই দিলে 20,000 টাকা, আমি কইলে 20,000 টাকা হইব এই ইটা শুনে এই অবস্থা। আমার শাশুড়ি নিজে কইছে, আমার মায়ের নিজে কইছে যে বাঁচতো না, চিকিৎসা করার লাভ কি? আমার শাশুড়ি নিজে কইছে যে আমার মায়ে আমি ভরসা দিই না, আপনার যাতে ট্যাডি নষ্ট করেন কি লাগে। ওরা আমার ওয়াইফাই কইছে যদি আমি মারা যাই তুমি আমার সরবন্ডে বিয়ে করো, আমি হয়তো বাঁচতাম না। ওরা আমি একটা আশ্বাস দিছি যে এই যে বাবু খের আমি ভালো করম, জীবনে ফাপ করছি আমি, মনে মনে কইতেছি ফাপ করছি আমি, এদের উপর দিয়ে শাস্তি হইব কি লেগে। তো মানুষের তো শুনতাম যে ছেলে পেলে বা বউ এদিক দিয়ে শাস্তি হইব, এই তুই তোর জীবনে কিছু না হইলে এগোর ফাঁসনে তুই খাইটে মরণ লাগবো। ওরা চিন্তা করতেছি যে এখন তো টেকার লেগে আরো কিছু করতে পারতেছি না, চিকিৎসা চালাইতেছি না। কিছু একটা সুস্থের দিকে আনছি, তুমি কালকে গতকালকে রাত্রে মরার অবস্থা। ফোন দিছে বাড়িতে গেলাম যায় সেরা অনেকক্ষণ ইয়াটিয়া কইরা, তো মনে করেন বাপমার যে আমার যে ইয়াটা দিব উৎসাহটা দিব ওই জিনিসটা পাইতেছি না, না পাওয়াতে মনে করেন অনেক ইয়ার পরে চলতেছি। এখন মাঝখানে একটা মেয়েরে ওই যে আয়েশা ছিল ওয়াই করছে কি ওর খোঁজটা আমি নিলাম, ওই আছে। হঠাৎ করে আমার মনটা ইয়ে হইলো যে এর লগত আমি বেমানে করছি, আর দূর দূর সের সের করছে, হয়তো আমার প্রেমিকা আমার ছেড়ে গেল, তার খোঁজটা লইয়া দেখি। তার আবার একটা ভাই আমার সাথে কাজ করতো, খালাতো ভাই, কাজ করার পরে আর জিগাইলাম যে তুমি মুখের চিনুনি, আমি আর জানি না যে আর কাজিন। পরে হাসিনি কি লেগে, পরে আমি কইলাম যে এমন এমন সম্পর্ক আসছিল, তো কি কি হয়েছে সম্পূর্ণ কোন আমার, আমি সম্পূর্ণ বিস্তারিত কইছি, কিন্তু এর সাথে তো আমি খারাপ করি নাই। এর আবার একদিন একটা থাপড় দিছিলাম, এর কইছিলাম একটা ছবি চাইলাম এলে যে একটা জিনিস তেমন দিবা নিয়ে, পরে কইছিল যে তুমি দেহটা ছিল তাও দিয়ে দিন। তখন আমি খুব ভালো থাপড়া দিছিলাম যে আমারে কইস আর কোন ছেলের কাছে কইবা না, এই কাহিনী অভিনয় সেরা আমার খালাতো বোন, আমি কি আগে কইবা না, কয়ে দেখছি আপনি কোনো খারাপ করছেন না, কারণ আপনি তো সব মেয়েরাই খারাপ করছেন। পরে আমি কেন এটা খারাপ করি না, এটার নাম্বারটা দিও। পরে নাম্বার দিছি, যোগাযোগ করছি, যোগাযোগ করার পরে এটার একটা বান্ধবী আসছিল, ওইটাই আমার পছন্দ করত। এর মধ্যে শুনছি যে দেখো আমি কি পছন্দ করছি, আমার তো বেশি পছন্দ করছে হ্যাঁ। পরে আমি কিছু ঠিক আছে আমার নাম্বারটা দিও। পরে আমার নাম্বারটা দিছে, পরে প্রায় 15-20 দিনের সাথে আমি কন্টাক্ট করি। এর আবার বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয় নাই, আর হাজবেন্ড আছে বিদেশ। পরে আমার জিজ্ঞাইতেছে কি খবর টবর, তুমি সময়ের কালে বুঝছো না, এখন তুমি আমার তারপরে যদি স্ত্রীর খালি মর্যাদা না স্বীকৃতিটা খালি দাও, বিয়ের ইয়েটা দাও, তাও আমি দুর্নম এমন ধরনের আমার কিছু কইতেছে। পরে আমার প্ল্যান হলো আমার দ আমার জিনিস আদায় করুন।
এটা কোন মেয়েটার ক্ষেত্রে?
এটা লাস্ট একটা শাহিনুর একটা মেয়ে ছিল।
এই মেয়ের সাথে আপনার আগে কোনো অনৈতিক কাজ হয়নি?
না, এর আগে।
এবং এটা আপনি যে বিয়ে করেছেন তাও জানে না?
না, তা জানছে আমার সাথে কন্টাক্ট করার পরে।
ওকে, তাহলে এই মেয়েটা কেন এটা এক্সপেক্ট করবে যে আপনি যদি তাকে স্ত্রীর মর্যাদা দেন তাও সে মনে মনে খুশি হবে?
মনে মনে খুশি হবে, এটার কারণ হলো আমার 12 বছর আগে পছন্দ করত, 2000 সালে 2002 সাল।
এরপরে মেয়েটার বিয়ে হয়নি?
না, তখন ওই মেয়েটার বিয়ে হয়নি।
তারপরও সে পছন্দ করে যাচ্ছে?
পছন্দ করে যাচ্ছে, মনে মনে খুঁজতেছে কিন্তু আমার পাত্তা পাইতেছে না।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেল আরো একবার। আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাই, বিরতির পরে ফিরে আসবো। আজকে মোটামুটি অপরাধের খতিয়ান আমরা পেয়ে গিয়েছি এবং একই সাথে প্রায়শ্চিত্তের জায়গাগুলো একটু হলেও জেনেছি যে তার পারিবারিক অশান্তি, কিন্তু শেষ জানাটা এখনো বাকি আছে। সেটা হবে ঠিক রাত একটার টাইম চেকের সঙ্গে সঙ্গে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমরা। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2। জুয়েল আজকে আমাদের সঙ্গে রয়েছে এবং জুয়েলকে নিয়ে ফিরব ঠিক রাত একটায়। ছোট্ট একটি বিরতি।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, সময় এখন রাত একটা এবং আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে সুমন, সাউন্ড এডিটর মঞ্জু, এবং আজকে যাহা বলিব সত্য বলিব আসনে বসে রয়েছে জুয়েল। আপনি যদি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে ভাবে স্বীকার করতে চান, এই অর্থে যে আপনার জীবনেও অদ্ভুত রকমের বড় রকমের একটি প্রায়শ্চিত্ত রয়েছে এবং আপনি এই ভুল থেকে শিখেছেন এবং লাখো মানুষকে সচেতন করতে চান তারা যেন আপনার মতো অপরাধ কিংবা ভুলের জগতে জড়িয়ে না পড়ে, আপনি আসতে পারেন যাহা বলিব সত্য বলিবতে অকুণ্ঠ চিত্তে। বলতে পারেন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছিল। আসার জন্য নিয়মটি হচ্ছে আপনি আমাদেরকে টেক্সট করবেন। টেক্সট করার নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ওকে জুয়েল, তারপর কি হলো?
তারপর মেয়েটার সাথে কন্টাক্ট হইতেছে, এভাবে ওইভাবে কন্টাক্ট হওয়ার পরে বলতেছে যে তুমি আমার বিয়ে করবে কিনা বললো। তো বলতেছে বিয়ে করলে তোমার কি পাবো, তোমার বিয়ে হয়েছে দেখো, মাত্র দেড় মাসের জন্য আমার স্বামী বিদেশে আইছিল, বিদেশ থেকে বিয়ে হয়েছে, দেড় মাস পরে আবার চলে গেছে। তারপর কইতেছে যে দেখো আমরা এক কাজ করি, তাই আমার এমন পয়সার দিকে একটু লোভ বেশি ছিল, কইতেছে যে ওই বিদেশ থেকে টাকা পাঠাবো, তোমার নামে রাখবো কিছু, আমার নামে রাখবো কিছু। তো রাখলে তিন চার লাখ টাকা যখন জমা আমাদের দুইজনের হইব তখন গোপনে বিয়ে করবো, তুমি বললে ওরা ডিফেন্স দিয়ে দেবো। রামকে দেখো বিয়ে করে তো আমার বাইতে আনা সম্ভব না। আমার নজর গেল যে হয়তো আমি টাকাগুলো কিছু হাতে নিতে পারি কিনা, বিয়া করি আর না করি কিন্তু টাকাগুলো কিছু আনতে পারি কিনা, এমন ধরনের একটা নেশা। আমাকে ঠিক আছে তাহলে তুমি সামনের মাসে আমার কিছু টাকা দাও। পরে আমাদের দেখাটা হোক আগে, তুমি আমার পছন্দ করো কিনা, কারণ অনেকদিন আগে দেখছো, অনেকদিন ধরে দেখো না। আমি তাও ঠিক, আমারও দেহার তোমার দরকার, তুমি আর দেহার আমার দরকার, ঠিক আছে। পরে আমি প্ল্যান করলাম দূরে এক জায়গায় নিয়ে যাবো। হ্যাঁ, আর আমি বলছি যে দিনের বেলা আসবা নাকি এক রাত সময় নিয়ে আসতে পারবা? কেন কি না কেন বলতে, তুমি বিয়ে বসবো আমার কাছে, আমি তোমার বিয়ে করবো।
মানে ওনার হাজবেন্ড থাকার পরেও উনি আপনাকে বিয়ে করতে চাচ্ছে,
বিয়ে করতে চাচ্ছে,
এবং সেটা কি ওনার হাজবেন্ড কি ডিভোর্স দিয়ে নাকি গোপন রেখে?
বলতেছে যে তুমি চাইলে গোপন থাকবো আর না চাইলে ডিভোর্স দেবো, আমি যা চাই তাই। তারপরে কইতেছে যে আমাকে ঠিক আছে একটা ডেট দেও। তাইলে একটা ডেট দিছে আমার, ডেট দেওয়ার পরে আমি দেখতে দুইজন বন্ধু বান্ধব ঠিক করলাম, এটা হয়তো পাঁচ মাস আগে, বন্ধু বান্ধব ঠিক করলাম যে আমি এমন এমন, তোরা তো জানাস তুই একটা জায়গা বার কর। তো অনেক দূরে একটা জায়গা বার করছে, তুই চিন্তা করলাম এত টাকা খরচ করে এই কাজ করতাম, প্রয়োজন নেই, আমি আশেপাশে দিয়ে কোনো ঠিক করতে পারি কিনা। আমার বন্ধু খুব ঘনিষ্ঠ বন্ধু, এর সাথে শেয়ার করলাম যে দশমিক দিন বাড়িটা খালি থাকবো, খালি না থাকলে আমি খালি করে দিব। ঠিক আছে তাহলে ভালো হইব। পরে আইব বিকালবেলা তুফান বাতাস জোর জোর তুফান চালাইছে, পরে আমি ফোন দিচ্ছি যে কি ব্যাপার তোমার, কি কখন আসবা? আজকে তো আসতে পারতেছি না। আমি তখন খুব রাগে কইতেছি যদি না এই আসো আজকের থেকে আমার নাম্বারটা ডিলিট করবা, আমি তোমার নাম্বারের কোন অংশ আমি মোবাইলে রাখবো না, আর তুমি যদি আরেকবার কল দাও আমি সিম বা মোবাইল আমি ভেঙে গেলাম। আমি যদি ভালোবাসা থাকো তাহলে যেভাবে হোক তুমি আসতে হবে, আমার কথা এদিক দিয়ে আমি প্ল্যান করে সবকিছু ঠিক রাখছি, যদি এখন না আসে তাহলে বন্ধু বান্ধব কি এর ইয়া করছে, আমি বাটপারি করছি, এদিক দিয়ে ঠিক রাখলে পরে ঠিক আছে তাহলে আমি এখন আসি, যত জোরতে পারক আমি এখন আসবো, রাস্তা যদি মারাও যায় তারপর আমি আসবো, তো তুমি উত্তরটুক জায়গাতে তুমি আমার আগবে নব। পরে আমি কই ঠিক আছে আসতেছি, তো টাকা আইন বেশি হইল, এরা আমি কইতেছি কয় কে তোমার সাথে নাই, আমি কি কোন রকম ভাড়া হইব, কারণ তুমি আমার সবকিছু কইছি যে এনজিও টেনজিও চালাইতেছি, এদিক দিয়ে আমার আর্থিক অবস্থা তেমন একটা সুবিধা না, কষ্টে আছি। তো কয় ঠিক আছে এটা সমস্যা হইত না। পরে করছি কি আমি এখান থেকে প্রায় 25 কিলো জায়গা ওইখানে আমি গেলাম, যাওয়ার পরে আমার ফোন দিছে আমার হোটেলে আসি তুমি আসো। তারপর কি করলাম গরুপুর মোর কয়েকটা ওইখানে আমরা খাইয়া টাইয়া সিএনজি তুললাম, তখন মাগরিবের পরপর হয়ে গেছে, সিএনজি ওলা সামনে দুজন লোক লইছে পিছনে আমরা দুজন, তো সিএনজির ভিতরে খুব মাথা যাতা রাখতেছে, আমার বুকের মধ্যে একটা চেন নিচে আমার পড়াই দিছে। পড়াই করতেছে, তুমি কি এত নর্মাল মোবাইল চালাও? কে হয় গরিব মানুষ নর্মাল মোবাইল চালাইতেছি? আমার কাছে তিনটা সেট আছে, আর আমি কি সেট কি চুরি গেলাম নাকি? তুমি সেট আনছো কইতে? ওরা কয় না, আমার সেট ওইখান থেকে পাঠাইছে আমার হাজবেন্ডে, তুমি একটা রাইখা দাও। আমি কি অসম্ভব দরকার না আমার কথা হইলে এর কাছে প্রথমে আমি ঢুকি, বিশ্বাসের জায়গাটা ঢুকমো, এরপরে আমি ক্ষতি করব। কারণ এখন যদি মোবাইল হাতে নিয়ে গিয়া পরবর্তীতে আমি টাকা দিয়ে পাইতাম না যে লুবি। ওরা কি করছে, আর একটা স্টেশনে বদলাইতে হবো গাড়ি, তো এক বন্ধুর ফোন দিলাম, দোস্ত একটু অমুক জায়গায় গাড়িটা নিয়ে যে কোনো লোক আনবেন। তখন রাতের বাজে 8:30, ও আবার গেছে পরে প্রায় 5 কিলো রাস্তা যাওয়ার পরে রোড আইলাম। উড়ে এসে যার জায়গায় যামো বাসায় যামো, ওরা ফোন দিছি যে তুমি অমুক জায়গায় থাকো, আমি ওইখানে তোমার উড়াই দিবো, আমি নেমে যাবো আর নিয়ে তুমি বাসায় যাবো, বলবা যে আমাদের বাসায় বেড়াইতে এসে। তারপর ওই মেয়েটা অত্যন্ত বিশ্বাস করতো মারে, আমি যদি দিনের রাত কে আমি এটাই বিশ্বাস করতো, যা কইতাম তাই বিশ্বাস করতো, অন্ধবিশ্বাস। পরে কি করলাম, গেলাম আইসে, আওয়ার পরে যেহেতু উঠলাম উঠার পরে জানা যাওয়ার কথা, ওইখানে গিয়ে আমি যাতে কেউ টেন না পায় অফিসে নেমে গেছি, নেমে আবার আবার আমার দোকানে গেলাম। আর ওই দিক দিয়ে ফোনে কথা হয়েছে যে তুমি ওইখানে যাও গা, ওই লোকে আগুয়ে নিচ্ছে। যদি কেউ জানে বাড়ির একটার আমি আস্থা রাখতাম, পরে আমার ফোন দিল যে আপনি আপনার ফাকটাক সব হয়ে গেছে। অনেক আপ্রাণ করে দুজন খাওয়াইলো, খাওয়াই টাওয়াই সেরে তারপর রাত্রে কাটাইলাম। কাটানোর পরে পরের দিন চলে গেল, খুব ভোরে আমরা বিদায় করে দিলাম আমি আর আমার বন্ধু। তারপরে আর দু একদিন কোনো খবর নেই, খবর না নেওয়াতে 3 দিনের মতো আমার যে সিম দেওয়ার কথা হইতাম ওই সিমের নাম্বার খুলে লেছে, অন্য সিম নাম্বার সংগ্রহ করে ওই আয়সত্তে আমার ফোন দিছে। বেইমান পতরক, পরে আমি কি দেখো আমার সমস্যা হয়েছে, মোবাইল বন্ধ হয়েছে গা, এই সিম নষ্ট হয়ে গেছে গা, এমন যে কোনো একটা দেয়া ওজোর দেখা বুঝ দিছি। আস্তে আস্তে কাটতে পড়বো আমার নিহতিল, ওইটা প্রতিটি যেমন কাটতে গেছে এটাও আমি নিয়ে কাটবো। কি করতাম, ওই হয়তো মোবাইল বন্ধ রাখতাম না, সিম বদলাইতাম, অনেক সিম ইউজ করতাম। পরে আমি এর সিমটার ইউজ বাদ দিই নাই, এর নাম্বারটা আমি সরাই দিতেছি জায়গায়
জায়গায়।
এর নাম্বারটা
কেন,
কারণ হলো বেশি বিরক্ত করলে সবাই যদি বিরক্ত করে এই নাম্বারটা চেঞ্জ করে নেবে, চেঞ্জ করলে আমার নাম্বারটা চেঞ্জ করলাম, তখন আর কোন নাম্বার পাইবো না।
এই
একটা প্ল্যান করছি, তো নাম্বারটা সরাই দিছি। পরে যে বন্ধু বান্ধবের লগে আমার যে পরিচয় দেয় মনে হয় যে হ্যাঁ কত হাই লেভেলের, মানে আমি তো চিনি আর কতটুকু কি আছে, ঠিকানা দেয় উল্টা পাল্টা। পরে আমি কইতেছি দোষ এটা কিন্তু ঠিক আছে, নাম্বারটা যখন এখনো চাললাই নাম্বারটা তোর আর কিছু কইস না, এটা বাটপারি করতেছে, আমি সাইজ করুন। পরে নাম্বার ডাইনা সেরা আমি ফোন দিলাম যে তুমি নাম্বার বাদ দাও নাই, তা আমি বাদ দিই। কই কেন, তুমি কি দেখো তোমার হয়তো অনেকে বিরক্ত করো, তুমি জানো কেমনে? আমি কি ওই যেভাবে জানি, কারণ তোমার নাম্বার আমি সবসময় বিজি পাই, তুমি তো কখনো আমার কল দাও না, বিজি পাইবা কেমনে? আমি কি প্রতিদিন আমি তোমার কল দিই, কিন্তু বিজি পাওয়ার কারণে এখন তোমার নাম্বার একবারে বাদ দিছি, মানে হয়তো আমি সিম বদলাইলাম। কই সিম বদলাই তারবা, তোমার চরিত্র বদলাই তারবা,
আপনাকে বলেছে?
হ্যাঁ, তখন আমার খেয়াল হইলো যে এত কঠিন কথা হইতেছে কিল্লা, আমার একটা ক্ষতি করছো সমস্যা নেই, কিন্তু আর কোন মেয়ের ক্ষতি করবা
না।
ওই মেয়েটা বলছে লাস্ট মেয়েটা, পরে আমি কই তুমি কি আরো মেয়ের ক্ষতি করছি বলে মনে হইতেছ নাকি তোমার? যে সহজে আমার তুমি মানায় ফেলছো বা এই কাজে নিচ্ছ, এমন করে তুমি প্রত্যেকটি মেয়েরে নিতে পারবা, কারণ তুমি যে একটা কঠিন লোভ লালসা দেখাও। আমি দেখো আমি কিন্তু লোভ লালসাই পড়ছি যে টাকা দিবা তুমি, কিন্তু এখন তো তুমি আমার চাই না না পয়সাও দাও না, আমি তোমার বিয়ে করবো কি লেগে কোন কাজে? ওরা কইতেছে যাই করছো না করছো কিন্তু তোমার জীবনে এটার খেসারত দিতে হইব। কি খেসারত দিব? তোমার বউ বলছো না অসুস্থ, তোমার এই বউর খাটনি খাটতে হবে সারা বছর, বউ অসুস্থ থাকবো, হয়তো তোমার ফুলাবান্ডি দেখো ভালো থাকতে পারে কিনা। পরের দিন আমি বাচ্চা নিয়ে বাজারে গেলাম, ঠিক দুপুরে টাইমে, হয়তো ভাগ্য আসিল ওই 3-4 মাস আগে বাচ্চা নিয়ে যাওয়ার পরে বাড়িতে আসলাম, আসার পরে হঠাৎ বাচ্চা রাত্রে চিকরা বাড়া করতেছে। পরে আমার তো এখন সন্দেহ ওই জায়গা যে অভিশাপ দিচ্ছে, হয়তো আর অভিশাপ, হয়তো আমার সরল মনে ভালোবাসছে, যাই করছে সম্পূর্ণ সরল মনে, কিন্তু আমি তো সরল মনে করি নাই। তো ছুরিটা হাতে যাই করছি, আমার এখন বোগাইতেছে যে মানুষের থেকে টাকা আনতাম আর এখন আমি খালি বোগাইটা চলতেছি। তো এখন আমি এই অনুষ্ঠান শোনার পর থেকে মনে করি যে পারলে মানুষের একটু একটু সাহায্য করবো, কিন্তু এখন দেখতেছি না আমারই সাহায্য করার দরকার মানুষ যে অবস্থা, কিন্তু এখনো মনে হয় যে খারাপ কাজে গেলে পয়সা পাবো। আবার চিন্তা করি যে ছেলে ফেলে বুঝে ভূত, কিন্তু বউয়ের স্বাস্থ্য আর বাচ্চার স্বাস্থ্য দেখতেছি দিনে দিনে খারাপ হইতেছে। তো শ্বশুর বাড়িতে একদিন আইতাছি, হঠাৎ মিষ্টি দিয়ে দিছিল, একটু রাগারাগি করে শ্বশুর বাড়িতে আসছি আমি না ওয়াইফে। তো এই একটা জায়গা আছে একটু খারাপ হয়ে জায়গাটা, ওইখানে রাতে মিষ্টি দিলাম। তো বাড়িতে এসে হাসাহাসি করতেছে, পরে চিন্তা করলাম হাসতেছে এরপরে কানতেছে।
আমরা বউ
বউ
মানে এক ধরনের মানসিক বিকলাঙ্গ,
মানসিক বিকলাঙ্গ। পরে আমি ডাক সারতেছি, ডাক দিছি ওরে সিগড়া ভরা শুরু করছে। তেমনি আমার ডাক দিছে, আমি না যাইতে আসি গে আমি সিগড়া ভরা শুরু করছি। পরে আবার ঘরে আসছি, কি হয়েছে কোনো কিছু শব্দ নেই। পরে গিয়া আমি আমার আর আমার বড় ফাজিটা আমার বাড়ির পাশে বাড়ি করে আয় অবস্থা দেয়রা, তারপরে একবার ডাক দিলাম। পরে চিন্তা করলাম যে আমার হয়তো আগে যে খারাপ করছি পিছনে যে খারাপ করছি, এখন বাচ্চাও দেখতেছি তেমন একটা সুবিধা হইতেছে না, রাত্রেবেলা চিৎকার বাড়া করে, বা আমি আর্থিক সমস্যা পড়ছি, সব দিকে এখন দেখতেছি আগের পাপের শাস্তি গুলো এখন পাইতেছি। তো চিন্তা করলাম যে হয়তো দশজন মানুষ নিয়ে আল্লাহর কাছে কইলে নাকি আল্লাহ খুশি হয়। তো হয়তো FM এ গেলে কোটি কোটি শ্রোতা আছে, শুনতেছে লক্ষ লক্ষ শ্রোতা আছে, সবাই মিলে যদি আমার জন্য একটু দোয়া করে হয়তো সময়টা আমি কাটতে পারবো। আর যে ভুল করছে আল্লাহ যদি ক্ষমা করে, বা যাদের কাছে ভুল করছে তারা যদি শোনে কেউ, কারণ যোগাযোগ এমনি ফোনে বা কোনো এসে সরাসরি আমার ক্ষমা চাওয়ার কোনো কিছু সম্ভব না। যদি সবাই আমার ক্ষমা করে, তাহলে যদি আল্লাহ ক্ষমা করে বাকি জীবনটা যেমনি আছে, হয়তো চেষ্টা করতেছি ভালো করে চলার জন্য, আল্লাহ যদি বাকি জীবনটা ভালো করে চালায়। আর যেগুলো টুকটাক সমস্যা আছে এখন আশা করি যে একটা শান্তি মনে করি যে কোনো কিছু অশান্তি পিছনের কোনো ডর ভয় ভীতি আমার কিছু এখন আর নাই। আগে যে ভয় পাইতাম যে ডাকাতি করছি হয়তো কেউ না কোনো কিছু শুনে বা জানায়, তো এখন হয়তো কষ্টে আসছি আর্থিক ভাবে, তো একদিক দিয়ে শান্তি আছি বউ বলাবেন না। তো একটাই সমস্যা, বউ যেমন কালকেও অসুস্থ, কালকে ফোন দিচ্ছি।
আপনি ডাক্তার দেখিয়েছেন?
হ্যাঁ, ডাক্তার দেখাইছি, প্রায় 1.5 লক্ষ টাকা আমি নষ্ট করলাম।
ডাক্তার কি বলেছে?
ডাক্তার বলছে যে অবস্থা আছে এটা এইভাবেই থাকবে,
আপনি এখন কি করেন?
আমি এখন দোকান চালাইতেছি, ওই যে রেন্টেনা ছিল এই রেন্টেনা আস্তে আস্তে মজাইতেছি, এনজিও চালাইতেছি, কষ্টের ভিতরে আছি। তারপর আমি চেষ্টা করতেছি যে
আপনি লাস্ট কবে এই ধরনের খারাপ কাজ করেছেন, অপরাধ করেছেন?
লাস্ট ওই যে মেয়েটা ওইসব দিল, যে খারাপ করার পরে ভাবছি যে এরপরে সুযোগ আসছে আমার আরো।
আপনি কি আজকে প্রমিস করতে পারেন লাখো মানুষের কাছে যে বিচার করার মালিক তো আল্লাহ, সর্বপ্রথম আল্লাহ, তারপরে হচ্ছে আমাদের রাষ্ট্র আছে, সমাজ আছে, যারা একজন ভুক্তভোগী এবং কি বলা যেতে পারে একজন অপরাধের শাস্তির বিধান রেখেই তারা বিচার করে থাকেন, সেই জায়গাটি থেকে তো যদি কখনো রাষ্ট্র বা যদি কখনো আইন আপনাকে যদি ক্যাপচার করে, আপনাকে যদি ধরে নিয়ে যায় এবং যে অপরাধগুলো আপনি করেছেন সেটা ডকুমেন্টস এর ভিত্তিতে আপনার যদি শাস্তি হয়, আপনি আধা বেতন নেবেন?
তা তো অবশ্যই নিতে হবে, যেহেতু আমি আর কোনো খারাপ কাজ করবো না, ভালো হয়ে যাবো। ভালো হওয়ার পেছনে জানি শাস্তি বেশি থাকে, কারণ ভালো হইতে গেলেই মানুষ পরীক্ষার মধ্যে পড়ে। কারণ আমি প্রতিটি কাকে বিপদে পড়তেছি, যখন খারাপ করছি তখন আমার কোনো বিপদ আসছিল, এখন যখন ভালো হওয়ার পথে গেছি তখন একটার পর একটা বিপদে পড়তেছি। তারপরে আমি চেষ্টা করতেছি যত বিপদ হয় হয়তো আমার পাপের শাস্তি এরা, আমার মতো এই দুটো জনের চুরি ডাকাতি বা সন্ত্রাসী জগতে কেউ না যায়, পরবর্তীতে এটার কষ্ট ভোগ করতে হবেই, এই কষ্টটা যে কেউ ভোগ করতে না হয়।
প্রিয় শ্রোতা, আমরা বারবারই একটা কথা বলতে চাই, বিবেক হচ্ছে সবচাইতে শাস্তিদাতা। একজন মানুষ ফাঁসির মঞ্চে চড়তে পারেন এবং সেই মানুষটা তার আগ মুহূর্তেও যদি ফিল করেন যে ফাঁসিটা তার হচ্ছে সেটা আসলে তার জন্য প্রাপ্য ছিল না, তাহলে তার বিচার হলো না তার জায়গাটা থেকে। হ্যাঁ, আমাদের চোখের জায়গা থেকে হয়তোবা এটা একটা বিচার হতেই পারে, কিন্তু তার ফিলিংস এর জায়গাটা থেকে সে যদি ফিল করতে পারেন যে না এটা তার প্রাপ্য ছিল, এবং তাহলেই কিন্তু বিচারটা হয়ে যায়, এবং তারপরে যদি ফাঁসি নাও হয়ে যায় তাহলেও কিন্তু সে বিচারটা সারা জীবনের জন্য হয়ে যায়। আজকে হয়তো আমরা এইভাবে আমাদের অন্তরের জায়গা থেকে অনুভব করি, কিন্তু সামাজিকতায় এর আচরণটা অন্য রকমের এবং সেটার প্রয়োজন রয়েছে, অনেক অনেক বেশি প্রয়োজন রয়েছে পুরো সমাজটাকে সুন্দরভাবে চালানোর জন্য, সুশৃঙ্খলভাবে চালানোর জন্য। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, একজন মানুষের বিবেক ওই মানুষটাকে সর্বোচ্চ শাস্তি দেয়। ও যে অপরাধগুলো করেছে সেগুলোর জন্য প্রতি মুহূর্তে ওর যে শাস্তিটা হবে, এবং প্রতি মুহূর্তে ওর বিবেক থেকে ওকে যে অপরাধী বলে নক করছে বারবার, এর চেয়ে বড় শাস্তি জীবনে আর কোনো কিছু হতে পারে না, কেউ কখনো আপনাকে দিতে পারবে না। আমরা ওর যে মানে ভালোর জায়গাগুলো, নিজের পরিবার, শেষ আশ্রয়স্থল, স্ত্রী, সন্তান, সেখানে ওর যে অতৃপ্তি, সেই অতৃপ্তিগুলোকে ও অভিশাপ মনে করছে, শাস্তি মনে করছে। আমরা এগুলোকে কোনো ফ্রেমওয়ার্কে আনতে চাই না। আমরা বলতে পারি না একজন অপরাধীকে যে আপনি অপরাধ করলে আপনার ঘরের মানুষের এরকম আল্লাহ বিচার করবে। আমরা এই ধরনের কথাবার্তা এই FM এর এই উপস্থাপনার জায়গা থেকে এই ধরনের কথা বলা অসম্ভব। কিন্তু আমরা একটা কথা আপনাদেরকে অবশ্যই বলতে পারি যে দেখুন, বিশ্বাস আপনার, এবং কোন অপরাধী আসলে শেষ পর্যন্ত সাজা থেকে বাঁচতে পারেন না। হ্যাঁ, সেটা আপনাকে হয় সমাজ দেবে, আপনাকে রাষ্ট্র দেবে, আপনাকে চারপাশের বন্ধু বান্ধব দেবে, কিংবা আপনার ঘরের মানুষ দেবে, কিংবা আইন আদালত দেবে, কিংবা কেউ যদি দেবার না থাকে তাহলে শেষ পর্যন্ত সৃষ্টিকর্তা আপনাকে দেবে। এবং সেই শাস্তি থেকে বাঁচার কোন রাস্তা নেই। অপরাধ আপনি করছেন, তার মানে শাস্তি আপনার হবেই। সুতরাং অপরাধ করবার আগে এই যে যারা অপরাধী, যারা এখানে যাহা বলিব সত্য বলিব এসে স্বীকার করেন নিজের জীবনের অপরাধগুলো, তাদের পরিণতিগুলো একবার একটু ভেবে জেনে তারপরে অপরাধের দিকে হাত বাড়াবেন। কারণ কোন অপরাধী আসলে ধরা ছোঁয়ার বাইরে নয়, কোনো না কোনো জায়গাতে গিয়ে সে ধরা পড়বেই। কোন জায়গায় যদি সে ধরা না পড়ে, নিজের বিবেকের কাছে সে ধরা পড়বেই, তাকে পড়তেই হবে। আমরা মূল্যায়নী বক্তব্য শুনব। আজকের যিনি এক্সপার্ট প্যানেলে ছিলেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলামের কাছে, যিনি আমাদের পুরো অনুষ্ঠানটি শুনেছেন এবং এই মুহূর্তে তিনি তার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, আপনার কি বলার আছে?
আমি জুয়েলের পুরো কাহিনীটা শুনলাম। এর আগে যত কাহিনী শুনেছি পড়ার কাছাকাছি, যে এরা ছোটকালে ডান পিঠে হয়, একটু অন্যরকম হয়, বাবার ইয়ে থাকে, প্রভাবশালী থাকে। যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে যে দুইটা জিনিস, একটা হচ্ছে যে যারা অ্যাটেনশন সিটি অর্থাৎ অন্যের যে মনোযোগ আকর্ষণ করতে চায়, অন্যের কাছে নিজেকে প্রচার করতে চায়, নিজেকে বিখ্যাত করতে চায়, অন্যরা তাকে সম্মান করবে, সমীহ করবে, গুরুত্ব দিবে, এগুলি করতে চায়, এগুলি যদি পেতে চায় তাহলে মানুষের কিন্তু এখন আমাদের সমাজে দুইভাবে টাকা সম্ভব। একটা হচ্ছে যে টাকা পয়সা অধিক উপার্জন করা, অনেক ধনী হওয়া, আর একটা হচ্ছে ক্ষমতা হাতে নেওয়া। জুয়েলের মতো লোকদের টাকাই বলেন অথবা ক্ষমতাই নেন, এগুলি সহজে অর্জন করার কোন পথ নাই। একটাই আছে, সেটা হচ্ছে যে মাস্তানি করা, আশেপাশের লোকদের উপর অত্যাচার করা, নির্যাতন করে তার বাহাদুরি দেখানো। এবং তার ভিতরে যে বকাতেপনার লক্ষণটা সেটা ছিল, সেটা যদি প্রমাণ হয় যে একজন তাকে চর মারছিল খেলতে গিয়ে, তারপরে তারা কি করলো, তাকে একেবারে স্বীকার করতে এমনকি মেরে ফেলার মতো ব্যবস্থা করে ফেলছে। এটাকে প্রমাণিত হয় যে তারা প্রথম থেকেই উগ্র মনোভাব সম্পন্ন এবং ওই অপরাধ প্রবল জীবন যখন দিকে চলে গেছিল। এখানে পরিবার, তার বাবা বা অন্যান্যরা আদৌ কোন ভূমিকা রেখেছিল কিনা তাকে ভালো হওয়ার জন্য বা ভালো পরিবেশ দেওয়ার জন্য, এগুলো আমাদেরকে দেখতে হবে। আমরা কাহিনীটা হয়তো একটা দিক দেখতেছি যে সে এইভাবে আস্তে আস্তে খারাপ কাজ করছে, কিন্তু খারাপ কাজ, এত খারাপ কাজ করার পরেও তার কি একটা ফ্যামিলি ছিল না, তার কি মা বাবা ছিল না, আশেপাশে কি তার প্রশাসন ছিল না, ওইখানে কি মুরব্বী লোক সমাজ ছিল না, ওইখানে কি আইন প্রশাসন ছিল না, কি সমাজে আমরা বাস করতেছি, কি পরিবার আমরা বাস করতেছি, এগুলো বড় প্রশ্ন দেখা দিচ্ছে যে কেন তারা খারাপ হতে হতে এত পথে চলে যায়। এবং এইভাবে তারা যেহেতু সে তারা একটা ভিন্ন অবস্থানে চলে যায়, তখন তারা অনেক কিছু হাতের কাছে পেয়ে যায়, টাকা পয়সা থেকে শুরু করে ওই মেয়েকে, একটা মেয়েকে হয়তো সে ভালোবাসতো, সেই মেয়েটার সঙ্গে তার হয়তো সম্পর্ক হয়নি, এখন আশেপাশের লোকেরা হয়তো তাকে উস্কানি দিয়েছে, তার আত্মীয় স্বজন বা বাবি টাবিরা, যে হ্যাঁ তুমি যদি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতা তাহলে তো ওই মেয়েটা আটকে যাইতো, তখন তার সমাধানে যেতে পারতো না। কিভাবে অনেক ধরনের আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, তারা এমন কিছু কথা বলে, বক্তব্য রাখে যেগুলো কিন্তু অপরাধের দিকে আমাদের সরকার দিকে ঢুকে যায়। তখন তার ওই কৈশোর মনে হ্যাঁ হয়তো এটাই ইয়া করেছিল যে হ্যাঁ শারীরিক কিছু করতে সম্পর্ক করলে হয়তো মেয়েটা আটকে থাকতো, মেয়েটা অন্য অন্য কারোর কাছে চলে যেতে পারতো না। এটা কিন্তু তার মা স্টাইল করেছে, ব্যাপারটা গুরুত্বপূর্ণ, অবৈধ সম্পর্ক চালিয়ে গেছে এবং এই যে খারাপ জায়গায় সে চলে গেছে, সেটা এমনকি যখন সে বিয়ে করেছে, বিয়ে করার পরও সামাজিক এবং ধর্মীয় সম্পর্ক রক্ষা করাচ্ছে, সে তার বৈধ এবং খারাপ কাজগুলো কিন্তু সে চালিয়ে গিয়েছে, এই যে একটা ব্যাপার। এর মাঝখানে আমরা শুনলাম যে আরেকটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক হচ্ছে, ওই মেয়েটা হয়তো আরেক বেশি আবৃত্তমূলক একটা মেয়ে ছিল, অনেক বেশি সেন্সিটিভ ছিল, সে তার সঙ্গে সত্যি সত্যি তার ঘনিষ্ঠ সম্পর্ক করে ফেলছিল এবং যখন তার কাছ থেকে প্রত্যাখ্যান পেয়েছে, তাকে রিজেকশন হয়েছে, তখন তার প্রতি তীব্র অভিমানের বসে সাহায্য করেছে, হ্যাঁ, এবং তখন সে তাকে অভিশাপ দিয়ে গেছে। এই কথাগুলি ওই মেয়েটা বলে গেছে এবং তার মনে এটা নিশ্চয়ই একাবাদ করেছে, একটা লোক আত্মহত্যা করার পরে দেখেন সে কত আর খারাপ। তারা ওই অপরাধগুলি যে করে, যারা অপরাধ করে তারা যে আসলে অপরাধী, তাদের কাছে পানি পাতের মতন, অর্থাৎ এটা যে কোন গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা যে এটা নিয়ে দ্বিতীয়বার যে বাবা, যে এটা যে কত অন্যায়, কত নিষ্ঠুর, কত অমানবিক, কত ধর্মবিধি কাজ, কত সমাজবিধি কাজ, কত আইনবিধি কাজ, সেগুলো তার কাছে মাথা থাকে না। দেখেন তারপর তারা গ্রামে তারা একটা অর্থাৎ এগুলি বিভিন্ন অপরাধী তারা করেছে এবং কোন অপরাধী তাদের কাছে তত গুরুত্বপূর্ণ হয়ে উঠে নেই, কারণ এটি হচ্ছে প্রধান বৈশিষ্ট্য তাদের কাছে। আমরা সাধারণ মানুষ অপরাধ করতে গেলে খুন করা দূরের কথা, কাউকে আঘাত করতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা করা হয়, তাদের ভিতরে ওই ভাবনাগুলি মোটেই থাকে না, তাদের ভিতরে অনুশোচনা অর্থাৎ বিবেকের যে দংশন সেগুলি মোটেই থাকে না, এগুলি একটু আমাদের বুঝতে আমাদের সন্ধিকারীদের যেটা আছে। তারপরও কিন্তু জয়েলের শেষ পর্যন্ত ওই যে বিবেক একটু জেগেছে, অনুশোচনে জেগেছে, জেগেছে তার কারণ হচ্ছে ওই যে ব্যাপারটা যে তার দুই সন্তান তারা অসুস্থ, তার যে স্ত্রী তারা অসুস্থ এবং এত অসুস্থ যে তারা পড়ায় খুবই খারাপ হয়ে গেছে এবং সেখানে চিকিৎসা করে কোনো ফল পাচ্ছে না। হ্যাঁ, এখন সে কিন্তু ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সে কিন্তু একটা বড় ধরনের অসুস্থ হয়েছে এবং তখন হয়তো তার বিবেকে এই ইয়াটা দেখেছে যে এটা কি কোনটা পাপের ফল কিনা, কারণ সে তো জীবন অনেক পাপ করছে। আর একই সঙ্গে আপনাদের অনুষ্ঠানটা অন্যান্য সফল অতিথি আপনারা অনুষ্ঠানটাও তাকে উদ্বুদ্ধ করেছে, তার মন মানসিকতার ভিতরে প্রভাব ফেলেছে যে আরো অনেক তো পাপ মানে অপরাধীরা এইভাবে আত্মসমর্পণ করে নিজের অপরাধকে স্বীকার করে নিয়ে সস্তাকে অপরাধকে স্বীকার করে নিয়ে নতুন ভাবে ভালো জীবন যাপনের উদাহরণ স্থাপন করতেছেন আপনাদের এই গ্রাহগুলি সত্যগুলো অনুষ্ঠান। অর্থাৎ সে এটা শুনে সেখান থেকে আবার হয়তো অনুপ্রাণিত হয়েছে যে না আমিও তাদের মতো হতে পারবো, আমিও কেন পারবো না, তাদের মতো আমিও হয়তো অনুতপ্ত হয়ে অনুশোচনা করে পাপ স্বীকার করে ভালো হতে পারবো। এই যে মনোবৃত্তি, এই যে মানসিক পরিবর্তন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ কাজগুলি এই যাহাগুলি সত্যগুল অনুষ্ঠান করে যাচ্ছে বলে আমি তো আবার বলি যে নীরবী সমাজ সংস্থা একটা বড় কাজ করতেছে। জয়েলের ক্ষেত্রে তাই ঘটেছে এবং আমি আশা করি সে যদি সত্যি সফল করে আবার ভালো হতে চায়, যেহেতু তার স্ত্রী আছে সন্তান আছে এখন কাদের সেবায় সে মিলিত হতে পারে, তাদের সঙ্গে সঙ্গে সে আশেপাশে যত মানুষ আছে, দুষ্ট মানুষ আছে, অসহায় মানুষ আছে, তাদেরকেও সে সেবা করতে পারে, যেগুলো তাকে সাহায্য করতে পারে, এইভাবে মানুষকে সেবা দিয়ে মানুষকে সাহায্য দিয়ে তাদের প্রতি মানবিক কাজ করে সে প্রকৃত জীবনে যে কঙ্কিলতা যে অপকর্ম সেদিকে অনেকটাই মোশন করতে পারবে। আল্লাহ বড় মহান, আল্লাহ আশা করি সে যদি ভালো পথে যায় এবং সুন্দর পথে চলে, ধর্মীয় পথে চলে, তাহলে এবং অসহায় মানুষদেরকে সেবা করে তিনি আরো বেশি পুণ্য অর্জন করে তিনি হয়তো মন্ত্রী জীবন যাপন দিকে এগিয়ে যাবে।
অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম।
জি, আপনাকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, এক্সপার্টের কমেন্টসগুলো আমরা শুনলাম, এখন ছোট্ট একটা ব্রিদিং স্পেস আমরা নিতে চাই। এরপর পরে ফিরে এসে আমরা SMS এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেগমেন্টগুলো রয়েছে, সেগুলো আমরা যাহা বলিব সত্য বলিবতে জানাবো এবং আপনারা যে কমেন্টসগুলো করেছেন, মেইলগুলো পাঠিয়েছেন, সেগুলো আমরা জানার চেষ্টা করব। ছোট্ট একটি ব্রিদিং স্পেস, আমরা ফিরে আসছি একটু পরে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব।
অনেক অনেক ফেসবুক কমেন্টস আমরা পেয়েছি, টেক্সট পেয়েছি এবং একই সাথে আমরা মেইলও পেয়েছি। বেশ কয়েকটা কমেন্টস আমরা একটু পড়তে চাই। শিপ্র লিখেছে, পরিবারের কেউ ওর ভুলগুলো সম্পর্কে কিছুই জানত না, এটা কি করে সম্ভব। কবিতা লিখেছে, কারো প্রেমিকার বিয়ে হয়ে গেলে তার কি অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কে যেতেই হবে, তারা কি দোষ করেছে। রিমি লিখেছে, আমার মনে হচ্ছে ওর বিবেক বলে কিছু নেই। সোহেল লিখেছে, আমি একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছিলাম তবে তার অনুমতি নিয়ে, ব্যাপারটি মনে পড়লে এখনো আমার খুব কষ্ট হয়। মারিয়া লিখেছে, ভাই আমার খুব কষ্ট হচ্ছে, কাউকেই কি বিশ্বাস করতে পারবো না। সান্টু লিখেছে, আমি এমন একজন লোককে চিনি, এদের পুলিশকে ধরিয়ে দিন। রুহাব লিখেছে, আমার খুব খারাপ লাগছে আর রাগও, কাল কি করে ক্লাস করবো ভাবছি। তাসনিম লিখেছে, সব পাপীদের শাস্তি পেতে হয়, কেউ এমনি এমনি পার পায় না। সত্যিকা লিখেছে আজকে শাস্তি না পেলে ও নিশ্চয়ই আসতো না আর আরো পাপ কাজ করত। রাকিব লিখেছে এতগুলো মানুষের জীবন নষ্ট করে কেউ ভালো থাকতেই পারে না। এরকম অনেক অনেক কমেন্টস আমরা পেয়েছি প্রিয় শ্রোতা, এবং একই সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আপনাদের এই প্রতিক্রিয়াগুলোর জন্য। আমরা বারবারই বলে থাকি যিনি এখানে অতিথি থাকেন তাকে আসলে কমেন্টস করাটা আমাদের মূল উদ্দেশ্য নয়, যতটা উদ্দেশ্য তার কথা শুনে তার জীবনের ভুলগুলো শুনে নিজেদেরকে শুধরে নেয়া। ওকে জুয়েল, আপনার লিসনারদের উদ্দেশ্যে কি বলার আছে?
লিসনারদের উদ্দেশ্যে বলার যে আমার মতো এত খারাপ যে না করেন, নারীর জগতে যে কেউ নেশা না করেন। কারণ আমি মনে করি এখন, আগে হয়তো এটা জিনিসটা বুঝি নাই যে আসলে আমার ওয়াইফের কাছে যা আছে একটা মেয়ের কাছে তাই আছে, কিন্তু এখন অনুভব করছি যে যা করছি ভুল করছি, কিন্তু ভুল করার পরে বুঝে কোনো লাভ নাই। ভুল করার আগে যদি শ্রোতারা বুঝে যে না এই একজনে পাপ করছে আর গল্প শুনে আমরা একটু ভালো হয়ে যাই, তাই অনেক কিছু হয়তো আল্লাহ এর জন্য আমার একটু শাস্তি কম দিতে পারে যা আমার জীবনে ঘটছে আর কারো জীবনে না ঘটুক।
আপনি এটা তো হচ্ছে আপনার বিবেকের জায়গা থেকে স্বীকার করছেন, কিন্তু আপনি ডাকাতি করেছেন, আপনি চুরি করেছেন, সেটা সেটা সে বিষয়ে আপনার কি বলার আছে? কারণ আমরা বিশ্বাস করি সমাজে অনেক চোর ডাকাত আছেন, অনেক লিসনার হয়তো বা নিজে এই ধরনের কাজে জড়িত আছেন, তাদেরকে আপনার কি বলার আছে?
তাদেরকে বলার আছে যে এই মনটা নিয়ে এটা করে, এই মনটা হইলো যে নিজের একটা ক্ষমতাশীল করার জন্য বা নিজের একটা হাই পাই মানুষের ভয় পাইব। আর বেশিরভাগই চলার দোষে বাপ মার কথা না শুনে যে সঙ্গ, এই সঙ্গর দোষে এটা হয়। চারজন পাঁচজন বন্ধু বান্ধব একসাথে হইলে একটা না একটা কিছু করবি যা আমার জীবনে আমি কল্পনা করি না যে আমি খারাপ জগতে যাব। যখন বন্ধু বান্ধবের লোক চলা শুরু করছি তখনই দেখতেছি না যে দুইজন তিনজন বন্ধু বান্ধব একসাথে হইলে কচল ডাবলে এগা পেপে লেগা, এভাবে এমন করতে করতে দেখা যেতেছে যে টাকার শর্ট পড়লে চল চুরি করি। এই স্কুল কি টিউ স্কুলের টিউবল বা বাড়ির আশেপাশের টিউবল চারটে পাঁচটা নিয়ে আই, বিক্রি করে পয়সা হইব, যাই সিগারেট বিড়ি খাই চলবো। কেমন করতে করতে যেমন এটা শেষ হইল, এটা সাহস পাই লাইলাম, তখন আবার রাস্তায় ডাকাতি করা যায়। তো রাস্তায় শেষ না, এটা শেষ অনেক কিছু। তাই মনে করি যে এই নিজের বিবেকের বোধ থেকে যাতে কেউ সাহসী দেখানোর প্রমাণ করার জন্য যে চুরি ডাকাতি বা নিজের ভয় পাইব, এই ভয় ভয় না, মানুষ মানুষের যদি ভয় পায়, এখন বুঝি মানুষ যদি মানুষের ভয় পায় সে মানুষ না পশু। এই জিনিসটা যদি কেউ আমার মতো শেষের দিক দিয়ে বুঝে তা কোনো লাভ নেই, হয়তো বুঝবে আগে বুঝবে, তাইলে পাপের কোনো শাস্তি হবে না। যেমন এখন হয়তো আমার ঘটনা আজকে যদি আমি এখানে না বলতাম আমার বাপ মা বা বউ পোলাবেন কেউই জানতো না, অথচ বলার কারণে সবাই জানবো, হয়তো আমার ঘৃণা করবো বা কেউ ভালো দেখবো। কিন্তু আমি মনে করি যে আমার কারণে যদি দুই থেকে তিনজন লোক ভালো হয়, একজন লোক ভালো হয়, তাও মনে করি যে আমার হয়তো পাপের শাস্তিটা একটু হলেও আমার বিবেকের বোধ থেকে কম কম। কারণ এখন বিবেকের কাছে বারবার এই মাথা না তৈতাছে যে জীবনে যা করছি, গরিব মানুষের টাকা পয়সা কষ্ট করে সারা মাস কাম করছে, অথচ আমরা ছয় সাতজন বন্ধু বান্ধব মিলে রেখে দিছি, এদের হয়তো ভবিষ্যৎ ভালো হয়েছে কিন্তু আমার ভবিষ্যৎ আর ভালো হয়নি। এরা পয়সা আবার কামাইছে আবার ইয়া করছে, কিন্তু আমার এই যে ডাকাতি করছি চুরি করছি যাই করছি, এখন দেখা যাইতেছে ইনকামের পয়সা আমার সৎ রোজগারের পয়সা একদিকে না একদিকে চলে যাচ্ছে। তো হয়তো আগে ভালো হয়ে চললে এই শাস্তিটা আমার হইতো না, আল্লাহাক এইভাবে শাস্তিটা দিত না। তো এখন মনে করি যদি কোনো বন্ধু বান্ধব শোনেন, ভালো হওয়ার আছে, ভালো হয়ে যান, খারাপ পথে না গিয়া সবাই ভালো থাকেন, যাতে কোনো কিছু নিজের উপর আর বিবেকের কাছে দাঁড়াইতে না হয়। আর ভালো হওয়াটাই দরকার যাতে কোনো সমস্যা না হয়। আর খারাপ পথ আসলে একদিন না একদিন ভালোর পথে আসতে হবে, কিন্তু দিন শেষে আসলে কোনো লাভ হবে না, আমার মতো হয়তো এই কষ্টের উপর দিয়ে আবার চলতে হবে।
This is the ultimate lesson of যাহা বলিব সত্য বলিব। আজকের এই রাতে ছিলেন আমাদের সঙ্গে জুয়েল। প্রিয় শ্রোতা, আমরা বারবারই আপনাদেরকে একটা কথা বলতে চাই, নিজের বিবেককে জাগ্রত রাখুন। সৃষ্টির সেরা জীব হিসেবে দুনিয়াতে এসছেন, আপনি অনেক সৌভাগ্যবান। আপনার কাছে আপনার প্রাণের শক্তি, আপনার কাছে মনুষ্য শক্তি পুরো একটি দুনিয়াকে স্বপ্ন দেখাতে পারে। যদি বড় করে সম্ভব না হয় ছোট করে চেষ্টা করুন, আর দশজন মানুষের কাছে ফলোয়ার হবার চেষ্টা করুন, আর দশজন মানুষের কাছে এমন ভাবে অনুপ্রাণিত করুন তাদেরকে, তাদের কাছে আপনি আইডল হবার চেষ্টা করুন, নাই পারলেন নিজে ভালো হবার চেষ্টা করুন, এবং সেখানে যে আত্মতৃপ্তি সেই আত্মতৃপ্তি নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত দুনিয়াতে থাকার চেষ্টা করুন। সেই শুভকামনা জানাচ্ছি আজকের এই যাহা বলিব সত্য বলিব থেকে। এবং আমরা বারবারই একটা কথা বলে থাকি, যাহা বলিব সত্য বলিব একজন শ্রোতাকেও যদি তার জীবনের সঠিক পথ দেখাতে পারে, তাহলে আমরা বলবো যে আমাদের এই অনুষ্ঠানটি সফল। আমরা অনেক রিস্ক নেই, যাহা বলিব সত্য বলিব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে একজন সমকামী মানুষ পর্যন্ত তার জীবনের অপরাধ এবং তার জীবনের ভুলগুলো এসে অকপটে স্বীকার করেছেন, যেটা বাংলাদেশের রেডিওর ইতিহাসে তথা মিডিয়ার ইতিহাসে এই প্রথম এমন সাহসী পদক্ষেপ, যেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে সমাজের এই ধরনের ক্রাইমগুলো, এই ধরনের অপরাধগুলো, এই ধরনের ভুলগুলো নীরবে নিভৃতে একটা মানুষের জীবনকে কিভাবে নষ্ট করে দিতে পারে। প্রত্যেকটি জীবনই সমাজে অনেকখানি মূল্যবান যদি সেই জীবনটিকে সঠিকভাবে লালন পালন এবং সঠিকভাবে গাইড করা যায়। সেই গাইডের জায়গা থেকে আপনি অনেক বেশি ভালো থাকুন এই প্রত্যাশা করতে চাই। তবে এই মুহূর্তে যে সেগমেন্টটি রয়েছে আমাদের, সেই চিঠি কিংবা মেইলের সেগমেন্টে চলে যাব। আজকে চিঠির মাধ্যমে নিজের জীবনের ভুল স্বীকার করেছে মোহাম্মদ তরিকুল ইসলাম সোহাগ। চলুন আর জি সুমনের কাছ থেকে শুনে নেই সোহাগ কি বলতে চেয়েছে।
যাহা বলিব সত্য বলিব।
আমি এখন একটি টেকনিক্যাল কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছি। ছোটবেলা থেকেই ভালো ছাত্র ছিলাম। অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে ওঠার সময় বার্ষিক পরীক্ষায় আমি গণিতে এই প্রথমবারের মতো অকৃতকার্য হই। আমার মনে আছে যেদিন আমি ফেল করি সেদিন আব্বু আমার উপর খুব রাগ করেন। তার শাস্তি হিসেবে আমার দ্বিতীয়বার অষ্টম শ্রেণীতে থাকতে হয়। সায়েন্স গ্রুপ থেকে 2011 সালে SSC পাশ করি। কলেজে ভর্তি হয়ে আমি কমার্স নিতে চেয়েছিলাম, কিন্তু আব্বুর জোড়াজুড়িতে সায়েন্সেই ভর্তি হতে হয়েছে। নিয়মিত ক্লাস করতাম না, সারাদিন ফেসবুকে পড়ে থাকতাম, প্রাইভেটের টাকা নিয়েও প্রাইভেট পড়তাম না, যার ফলাফল আমি হাতে নাতে পেয়েছি। এখন ফিল করি এক বছরের প্রতিটি সেকেন্ডের মূল্য। এবার একটি টেকনিক্যাল কলেজে ভর্তি হয়েছি নিজের জীবনকে ছাই হওয়া থেকে বাঁচাতে। আমি আবার নতুন করে আমার জীবন সাজাতে শুরু করেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারি। আর আপনাদের কাছে বিশেষ করে যারা নতুন কলেজ জীবন শুরু করেছে তারা যেন আমার মতো ভুল করে জীবনটাকে ধ্বংস না করে সেজন্য অনুরোধ রইল।
যাহা বলিব সত্য বলিব।
অনেক ধন্যবাদ সোহাগ এবং সুমন এই চিঠিটি আমাদেরকে পড়ে শোনানোর জন্য। আর আপনারা যদি আমাদেরকে চিঠি লিখতে চান, চিঠি লেখার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। ইমেল যদি পাঠাতে চান সেক্ষেত্রে ইমেল হচ্ছে jbsb8920@gmail.com। আমি আবারও বলছি jbsb8920@gmail.com। প্রিয় শ্রোতা, আজকের মতো শেষ করতে চাই। তবে যাবার আগে আপনাদের সবাইকে বলছি যাহা বলিব সত্য বলিব এমন একটি অনুষ্ঠান যেখানে এসে মানুষের বিবেক বোধ জাগ্রত হয়, যেখানে এসে মানুষ ভুল দেখে শেখে। এই যে অপরের দেখে শেখা, সেই শেখার জায়গাটিতে যদি আপনি আপনার নিজের জীবনটাকে সুন্দর করেন তাহলেই আমরা বলতে পারবো আমাদের এই অনুষ্ঠানটি সার্থক। আজকের মতো সাইন অফ করছি, আবারও কথা হবে আগামী রবিবার ঠিক রাত 11:20। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আমার টিম মেম্বার আরজে সুমন, সাউন্ড এডিটর মঞ্জু এবং আমি আরজে কিবরিয়ার পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.